fear. The real fear with us. Feel the real fear with us.
আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের 94 নং এপিসোডের প্রথম ঘটনায়। আর এই প্রথম ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার আগে একটি কথা বলে নিতে চাই। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই আমাদের এই এপিসোডের লিঙ্কটি আপনারা আপনাদের ফেসবুক আইডিতে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই আমাদের সাথে যুক্ত হতে পারবে। আর লাইক বাটনের প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর একটি বিষয় না বললেই নয়, সেটি হলো ঈদ উল ফিতর কিন্তু সমাগত। আমাদের চারটি স্পেশাল এপিসোড আমরা ইনশাল্লাহ করতে যাচ্ছি। চাঁদ রাতে একটি, ঈদের দিন রাতে আমরা করব না, এর পরবর্তী 3 দিন 3টা আমরা ইনশাল্লাহ এপিসোড করব। মোট 4টি ঈদ স্পেশাল এপিসোড আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, আর আপনাদের পাঠানো ঘটনাবলি নিয়ে কিন্তু আমরা ভয়ের শিহরণ বইটি প্রকাশ করেছিলাম। বইটি এখনো রকমারিতে রয়েছে, আপনারা চাইলেই রকমারিতে গিয়ে অর্ডার করে বইটি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতে পারেন এবং বইয়ে যে ঘটনাগুলো আছে সেগুলো পড়তে পারেন। অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করব আমাদের 94 নং এপিসোডের প্রথম ঘটনা। তো এবারের যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রিফাত পারভেজ। উনি বর্তমানে এসএসসি পরীক্ষার্থী, আর ওনার বাড়ি খুলনার সোনাডাঙ্গাতে। এই ঘটনাটি উনি ওনার দাদির মুখ থেকে শুনেছিলেন। ঘটনাটির স্থান খুলনা জেলার গোবরচাকার হাজিবাড়ি নামক একটা জায়গা রয়েছে, ওই হাজিবাড়ির পাশে। ঘটনাটি মূলত যে পরিবারের সাথে ঘটেছিল, সেই পরিবারের একজনের নাম হচ্ছে জহুরা খাতুন। এই জহুরা খাতুন এই রিফাত পারভেজের দাদির বান্ধবী হন। তো ঘটনাটি উনি 3টা পার্টে আমাদেরকে বলেছেন বোঝার সুবিধার্থে। আশা করছি এই ঘটনাটি লিসেনার আপনাদের অনেক অনেক ভালো লাগবে, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো শুরু করি ঘটনাটি। ওই হাজিবাড়ি, ওই হাজিবাড়িতে একটি পুকুর আছে। শোনা যায় সেই পুকুরে নাকি 7টা কলস আছে, একসাথে রাতের বেলা মাঝে মাঝে নাকি এগুলো বের হয়, পুকুরের চারদিকে ঘুরে বেড়ায়, অনেকেই নাকি সেটা দেখেছে। তো ওই এলাকার বাসিন্দা ছিলেন এই জহুরা খাতুনের হাজবেন্ড, তার নাম হচ্ছে সমেদ আলী। তো তিনি এক রাত্রে ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, হঠাৎ উনি দেখেন ওই যে 7টা কলস যেগুলো উনি বিভিন্ন সময় মানুষ দেখেছে বলে শুনেছেন, সেইটা উনি দেখেন। এবং ওই 7টা কলস এক সারিতে পুকুরের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সাথে সাথে, মানে তাদের একদম সামনের দিকে একটা বিশাল লম্বা মোটা সাপ যাচ্ছে, মনে হচ্ছে সাপটি তাদের পাহারা দিচ্ছে। তো এই সমেদ আলী কি মনে করে একটা লাঠি নিয়ে গিয়ে যান ওইগুলোর সামনে। অবশ্য যাওয়ার একটা কারণ ছিল, কারণ তাকে বাড়িতে যেতে হলে ওই পথ দিয়ে যেতে হবে যেই পথ দিয়ে ওই সময় ওরা পার হয়ে যাচ্ছিল। তো ওদিকে উনি এগিয়ে যান লাঠি নিয়ে, মূলত উনি নিজের নিরাপত্তার জন্যই লাঠি নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তো হঠাৎ করে কি হয়েছে, কলসগুলো তার সামনে পড়ে গেছে, ওইখানে সাপটি কলস দাঁড়িয়ে যায়, ওগুলো নড়াচড়া করছে না। আর সাপটা সমিদ আলীকে ভয় দেখানোর চেষ্টা করে, মানে সাপ যেরকম শব্দ করে, হিস হিস শব্দ করে, ওরকম শব্দ করছে। আর সমিদ আলী তো সাহসী ছিলেন, উনি অতি আগ্রহী হয়ে কি করেছেন, তার হাতে থাকা ওই লাঠিটা দিয়ে সাপের মাথায় মেরেছেন একবারই। একবারই দেওয়ার সাথে সাথে সাপ ওই সাপটি ছটফট করতে শুরু করে। তখন উনি আরো অতি আগ্রহী হয়ে করেছেন কি, ওই লাঠিটা দিয়ে ওই সাপটা কলসের একদম সামনের যে কলসটা ছিল ওই কলসের মাথার দিকে, মানে যেটা একটু গোলাকৃতি থাকে উপরের অংশ, ওইখানে আবার একটা বাড়ি দিয়েছেন। ওখানে বাড়ি দেওয়ার পর ওই কলসের মাথার একটা অংশ ভেঙে পড়ে যায়। আর এই ঘটনা যখন ঘটেছে তখন অন্য কলসগুলো একে একে বিভিন্ন দিক থেকে ওই পুকুরের মধ্যে ছাপ দিয়েছে। আর যেই কলসটার গায়ে উনি আঘাত করেছিলেন ওই কলসটা পুকুরের একটা পাড়ে সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ির নিচে ঝাঁপ দিয়েছিলেন। তো সমেদ আলী কি করেছেন, বাসায় চলে আসেন। ওই রাত্রে তার সাথে কোনো ঘটনা ঘটেনি। পরের রাত্রে সমেদ আলী স্বপ্নে দেখেন একটা বিশাল দেহি সাপ স্বপ্নের মধ্যে এসে তাকে বলছে, সমেদ আলী তুই এটা কি করলি, তোকে তো আমি কামড় দিতে যাইনি, তোকে তো একটু ভয় দেখানোর চেষ্টা করেছিলাম, কারণ আমাদের এই হাঁটার সময় সামনে কেউ আসলে আমরা ভয় দেখিয়ে তাকে তাড়াই দেওয়ার চেষ্টা করি, কিন্তু তুই যে কাজটা করলি এটা তো তোর একদম করা উচিত হয় নাই। তুই হয়তোবা ভালো কিছু পেতি আমাদের কাছ থেকে, কিন্তু তুই যে কাজটা করছিস তোকে তো এখন অনেক ভুগতে হবে, তোর তো ক্ষতি হবেই, তোর বংশ পরম্পরায় ক্ষতি হবে। তো এই স্বপ্ন দেখার পর সমেদ আলী সকালবেলা তার স্ত্রী জহুরা খাতুনকে বিষয়টা বলেন। তো জহুরা খাতুন সব শুনে বলেন, তোমার ওই সাপের গায়ে আঘাত করা উচিত হয় নাই, কিন্তু সাপটা হয়তোবা মারা যায় নাই, তাতে তোমার কিছু হবে না, কিন্তু তুমি কলসের গায়ে আঘাত করছো এই জন্য হয়তো তোমাকে ক্ষতি করার কথা বলছে, ওই নিয়ে তুমি চিন্তা করো না। তো সমেদ আলী চিন্তা করেন এইসব বিষয় কিছুই না, ও হয়তোবা এমনিতেই উনি স্বপ্নে দেখেছেন, আর এরকম ভয় ভীতি স্বপ্নের ভিতরে এই জিনভূতটা দেখাই, যেহেতু রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম বিষয়টা অবচেতন মনেও উনি স্বপ্নের মধ্যে দেখতে পারেন, এরকমই চিন্তা করেছেন। উনি ওনার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে থাকেন। এক মাস, দুই মাস, তিন মাস অতিবাহিত হয়ে যায়, এর মধ্যে কিচ্ছু হয় না। তো এই তিন মাস পর সমেদ আলী বাজার থেকে বাসায় ফিরছেন, সারাদিন পরিশ্রম করার ফলে উনি চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে উনি ওনার নিজের ক্লান্তিটা কমাচ্ছিলেন। সেদিকে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়, আর ঘটনা তো অনেক বছর আগে না, তো 2002 সালের ঘটনা। তো রাত তখন 12টা প্লাস হয়ে গেছে, একটা দেড়টা দুটোও মনে হয় বেজে গেছে ওই সময়, এরকম একটা আনুমানিক সময়। তো উনি বাসায় যাচ্ছেন, উনি দেখেন ওই যে হাজিবাড়ির পুকুর, ওই পুকুরের পাশে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ওইখান থেকে মনে হলো বিশাল এক দানব এক লাফ দিয়ে তার সামনে এসেছে। তিনি দেখেন এই দানবটা প্রায় 30 ফুটের থেকে বেশি উচ্চতার হবে, লোমস, চোখ দুটো লাল, তার হাতের পাঞ্জা এত বড় যে দুটো মানুষ অনায়াসেই সে ধরে ফেলতে পারবে পাঞ্জার মধ্যে। আর সেই দানবের মুখটা খানিকটা চ্যাপটানো, মনে হচ্ছে আঘাত লেগেছে, বড় বড় দাঁত, অনেক ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে ওই দানবটা বলে ওঠে, সমেদ আলী তুই আমারে সেদিন মারছিলি, আমি তোরে কিচ্ছু বলতে পারি নাই, কারণ আমি সেদিন পাহারারত ছিলাম, এটা আমার দায়িত্ব ছিল, আর এখন তো তোরে পাইছি, এখন তোকে কে বাঁচাবে রে। সমেদ আলী এমন ভয় পেয়েছিলেন যে ওনার হৃৎপিণ্ডের কার্যক্রম হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, এমন একটা অবস্থা, উনি ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর এদিকে ওই দানবটা এক থাবায় সমেদ আলীকে ছিটকে 10-15 হাত দূরে ফেলে দেয়। তারপর সমেদ আলীকে বিভিন্ন ভাবে মারতে থাকে, অসহায় সমেদ আলী কিছুই করতে পারে না, কারণ ওইটার শক্তির সাথে কোনোভাবেই সে পেরে ওঠে না। ওই সমেদ আলীকে একটা আছাড় মারে এক পা ধরে, এতে করে তার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। এমন অবস্থায় দূর থেকে একজন লোক ওই পথ দিয়ে আসছিল হাতে একটা টর্চ লাইট নিয়ে। তো বিষয়টা ওই দানবটা বুঝতে পেরে বলে, সমেদ আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু এর পরে তোকে যেদিন পাব মনে রাখিস ওই দিন তো শেষ দিন হবে। এই বলে দানবটি এক লাফ দিয়ে পুকুরের অপর পাশে মিলিয়ে যায়। ওই লোকটি এসে দেখে সমেদ আলী মাটিতে পড়ে আছে, তার জামা কাপড় ছিঁড়ে অবস্থা খারাপ, তার অবস্থাও খারাপ, রক্তারক্তি অবস্থা। ওই অবস্থায় সমেদ আলীকে উদ্ধার করে উনি বাড়িতে নিয়ে আসেন। সমেদ আলী দুই সপ্তাহ অসুস্থ ছিলেন, তার ট্রিটমেন্ট চলে, শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছিল, হাড়গোড় ভেঙে গিয়েছিল। তো ওনার সুস্থ হতে বেশ সময় লেগেছে, মানে পরিপূর্ণ সুস্থ হতে, আর একদম শয্যাশায়ী অবস্থা থেকে হাঁটা চলা করতে ওনার মোটামুটি দুই সপ্তাহ সময় লেগেছিল আর কি। তো ঘটনা কিন্তু এখানে শেষ নয় প্রিয় লিসেনার্স। ওই যে সমেদ আলী, উনি প্রায় স্বপ্ন দেখতেন যে ওই দানবটাকে বলছে, তাকে বলছে আর কি, তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো এভাবেই, তোকে ওই দিন মারতে পারলাম না একটা লোক চলে আসলো বলে, কিন্তু তোকে আমি মারবই। তো এই যে স্বপ্নটা, সমেদ আলী এই স্বপ্ন বিভিন্ন ভাবে দেখতেন। এই বিষয়টা তার সাথে ঘটলে ভালো হতো, কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো তার স্ত্রী জহুরা খাতুনের সাথে ঘটা শুরু হয়েছে। জহুরা খাতুনও মাঝে মাঝেই এই ধরনের একটা স্বপ্ন দেখতেন, যে একটা মোটা লোমস একটা প্রাণী, কালো প্রাণী এসে তাকে বলছে মরবি, সব মরবি তোরা। তো এই ঘটনা প্রায় পাঁচ মাস অতিবাহিত হয়ে যায়। পাঁচ মাস পর হঠাৎ এক রাতে সমেদ আলী বাড়িতে ফেরত আসে না। সকালবেলা যখন সমেদ আলীর পরিবার থেকে তাকে খুঁজতে বের হয়, তখন তারা দেখেন সমেদ আলীর লাশ ওই পুকুরের পাশে খেজুর গাছের নিচে পাওয়া যায়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন এবং শরীরে কোনো রক্ত নেই, মনে হচ্ছে শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। পরিবারে কান্নার রোল পড়ে যায়। সমেদ আলীর ছেলে এবং তার মাও কান্নায় ভেঙে পড়েন, কিন্তু সমেদ আলী মারা যাওয়ার পরেও তার স্ত্রী এই স্বপ্ন দেখতে থাকেন। তার স্ত্রী প্রতিদিন রাত্রে স্বপ্ন দেখেন। তো এই যে জহুরা খাতুন তার স্ত্রী, তার এই স্বপ্নের কথা তার ছেলেকে জানালে তার ছেলে এক ইমামের সাথে কথা বলেন। তখন ইমাম বলেন যে আমি এই বিষয়ে অভিজ্ঞ নই, তুমি আরো ভালো বড় কোন হুজুরকে দেখাও। তার ছেলে আরো বড় হুজুর খুঁজতে থাকেন। তো একদিন রাতে হয় কি, এই জহুরা খাতুন অসুস্থ হয়ে পড়েন, অনেক বেশি অসুস্থ হয়ে তার ছেলে যায় ডাক্তার আনতে। সেই রাত্রে যখন তার ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে ওই খেজুর গাছ যেটা আছে আর কি পুকুর পাড়ে, ওই খেজুর গাছ থেকে কি যেন একটা বিশাল দেহি জিনিস এক লাফে তার বাড়ির দিকে চলে গেল। বিষয়টি দেখে সে ভয় পেলেও সে না দেখার ভান করে চলে যায় যে দ্রুত ডাক্তার আনতে হবে। সে যেতে যেতে রাস্তার পাশে একটা বড় বাঁশঝাড় রয়েছে, ওই বাঁশঝাড়ের ওখান দিয়ে যাওয়ার সময় দেখে একটা বড় বাঁশ তার রাস্তায় উল্টো হয়ে পড়ে আছে। সে কিন্তু জানে যদি সে একবার ওই বাঁশকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেই বাঁশটি আবার সোজা হয়ে যাবে এবং তার অনেক বড় একটা ক্ষতি হবে। সে চিন্তা করে এখন এই বাঁশকে টপকিয়ে যাবো তাহলে তো বিপদ হবে, আর রাস্তার পাশেও তো অন্য কোনো রাস্তা নেই যে সেদিক দিয়ে যাব। সে রাগায় না, সে পরের দিন সকালে ডাক্তার নিয়ে আসবে এই চিন্তা করে সে বাড়িতে ফেরত যায়। আর বাড়িতে ফেরত গিয়ে সে যা দেখে তা দেখার জন্য একটা ছেলে কখনোই প্রস্তুত থাকবে না। সে দেখে তার মা খাটে শুয়ে আছে, আর তার মায়ের মাথাটা খাটের যেই মাথার অংশটা রয়েছে সেই দিকটাতে বেঁকিয়ে আছে, মানে বাঁকা হয়ে আছে। আর তার শরীরের যে কয়টা জয়েন্ট রয়েছে হাত থেকে শুরু করে পা পর্যন্ত, এই সবগুলো বেঁকিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে ওখান থেকে ভেঙে দেওয়া হয়েছে এবং মনে হচ্ছে মাত্র এই কাজটি করা হয়েছে। তার মুখ দিয়ে নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে। এটা দেখে প্রচন্ড জোরে মা বলে চিৎকার দিয়েছেন, আর এই চিৎকারে আশেপাশের লোকজন তারাও এসেছেন। আর এই অবস্থা দেখে, মানে তার মায়ের এই অবস্থা দেখে সবাই তো ভয় পেয়েছে, হাই হাই এত কষ্ট দিয়ে ওনাকে মারা হয়েছে, এই কাজটি করলো। তখন এই জহুরা খাতুনের যিনি ছেলে সকলকে বলেন যে উনি কি দেখেছিলেন আর তার বাবার সাথে কি হয়েছিল, এটা তো এলাকার অনেকেই জানেন। এই জন্য এই বিষয়টা নিয়ে তারা আসলে ওরকম থানা পুলিশ এই বিষয়ে আগান নাই, বুঝতে পেরেছিলেন এই মৃত্যুটা কোনো মানুষের হাতে হয়নি, এটা কোনো ভয়ানক প্রাণীর হাতে হয়েছে, যেই প্রাণীটা কোনো আমাদের মনুষ্য সমাজের চলাফেরা করা কোনো প্রাণী নয়। যাই হোক, সব দাফনের কাজ শেষ হলে জানাজা দিয়ে তাকে কবরস্থ করা হয়। তাকে যখন গোসল করানো হয় তখন দেখা যায় তার ঘাড়ে গলায় বিশাল বড় বড় হাতের ছাপ। তার ছেলে তো বুঝতে পেরেছিলেন এটা প্যারানর্মাল বিষয়। তো উনি এরপরে কি করেছিলেন, যে মাগুরা জেলার যে বাস স্ট্যান্ড আছে তার পাশে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদে তখনকার খুব নাম করা একজন ইমাম সাহেবের শরণাপন্ন হন। সব শুনে ইমাম সাহেব বলেন তিনি দুদিন পরে তার বাড়িতে যাবেন। তো দুদিন পরে হুজুর এসে বলেন যে ওনার একটা একা ঘর প্রয়োজন এবং কিছু উপকরণ, যেমন তিন মোহনার পানি, সেই যে খেজুর গাছ, যেই খেজুর গাছ থেকে ওই অবয়বটা নেমে এসেছিল সেই খেজুর গাছের পাতা, এবং ওই পুকুরের এক বাটি পানি এবং কালো ছাগলের এক বাটি দুধ, এই উপকরণগুলো এনে দিলে হুজুর তার রুকিয়া শুরু করবেন। এগুলো এনে দেওয়ার পরে হুজুর তার রুকিয়া শুরু করেন। রুকিয়া করার কিছুক্ষণ পরে শুরু হয় এক অন্যরকম ঘটনা। তখন কিন্তু রাতের বেলা এই রুকিয়াটা শুরু করা হয়েছিল। তো ওই যে জোহরা খাতুনের যেই ঘর, তো ওই ঘরের ভিতরে ছিল হচ্ছে জোহরা খাতুনের ছেলে এবং সেই হুজুর। হঠাৎ করে ঘরের চারপাশ থেকে মনে হচ্ছে বিশাল দেহি কোনো কিছু একটা হাঁটাচলা করছে, সেই শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন হুজুর বলে ওঠেন, ছুটে লাভ নাই, থাম থাম, এই ছেলের মা বাবাকে কেন তুই ক্ষতি করলি বল। তখন অপর পাশ থেকে খুব ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আরে আমি যা করছি ঠিকই করছি, এখন তুই কিভাবে বাঁচবি তুই সেই চিন্তা কর, তুই কি ভাবছিস রে, তুই আমাকে ডাকবি আর আমি চলে আসবো, আমি আজকেই এই ছেলের পিছে মেরে ফেলতাম, আমি আছি সুযোগের অপেক্ষায়, তুই ডাকছিস বলে আমি আসি নাই, তুই মনে করিস না তোর ডাকার জন্য আমি আসছি, আমি আসছি আবার ধান্দায়, আর তুই এখান থেকে কিভাবে বাঁচবি তুই সেই চিন্তা কর, ওকে বাঁচানোর চিন্তা তোকে করতে হবে না। এইসব শুনে হুজুর বলেন, আচ্ছা তাহলে তুই এত সহজে নত হবি না, তাই না? এই বলে হুজুর পকেট থেকে একটা পুটলি বের করেন এবং সেটি খুলে তার ভেতর থেকে কিছু একটা ছাইয়ের মতো কোনো জিনিস, পাউডারের মতো জিনিস, সেটি বের করে একটা পানিতে ছিটিয়ে দেন এবং ওই পানিটা জোহরা খাতুনের ছেলের দিকে ছুড়ে মারেন। জোহরা খাতুনের ছেলে কিছুই টের পায় না, শুধু একটু পানি শরীরে লাগার অনুভূতিটা টের পেয়েছিল। কিন্তু ওই বাইরে থেকে ওই অবয়বটি চিৎকার আর্তনাদ করতে থাকে এবং বলে ওঠে, আমি এইখানে ওর মা বাবাকে মেরে ফেলতাম না, ওর বাবা আমাকে আঘাত করে, আমি সামান্য ভয় দেখাতে গেছিলাম, যেটা আমার কাজ, যাতে ওই দিন রাত্রে ওই জায়গা থেকে সরে চলে যায়, কিন্তু ও ভয় না পেয়ে উল্টো আমাকে আঘাত করে, ও আমাকে আঘাত করছে তাতে আমার কোনো ক্ষোভ নাই, কারণ আমি পাহারাদার জিন, এটা আমার কাজ। আর ওই যে আমার সাথে থাকা যে সাতটা কলস, এই সাতটা কলস আমরা বংশ পরম্পরায় বহু বছর ধরে নিজেদের জীবন দিয়ে রক্ষা করছি, কেউ আঘাত করলেও সেটার জবাব আমরা দেই না, কিন্তু ওইটাতে যারা আঘাত করে তাকে আমরা কোন রকম ছাড় দেই না, শুধু তাকে না তার বংশ আমরা নির্বংশ করে দেই। এই জন্যই প্রতিশোধ স্বরূপ ওকে একা পেয়ে সেদিন রাত্রে আছাড় মারতে মারতে মেরেই ফেলতে পারতাম, কিন্তু কোনো কারণে একজন লোক আসার কারণে বেঁচে যায় আর পরবর্তীতে ওকে আমি পেয়ে যাই, আমি নিজেই ওর শরীর থেকে রক্ত পান করি, ওর মাথাটা ছিঁড়ে ফেলে, আর ওর মাকেও আমি মেরেছি, আর আমি সহ আমার সাথে আরো যারা আছে আমরা প্রতিজ্ঞা করেছি ওদের পুরো পরিবার শেষ করে দেব, আর এখন ওদের ছেলের সময় এসেছে, তুই হুজুর চলে যা, তুই চিন্তাও করতে পারছিস না তুই কোন জায়গাতে হাত দিতে এসেছিস। এই বলে ওই জিনটি অট্টহাসি দিতে দিতে যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়, মানে অট্টহাসিতে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। হুজুর সব শুনে কিছুক্ষণ একা একা চুপ করে থেকে কিছু না পড়তে থাকেন। তারপর তিনি এই জোহরা খাতুনের ছেলেকে বলেন যে একটু পাশের ঘরে যাও তো বাবা, পরে আমি ডেকে নিয়ে আসবো। তো পরে ডেকে এনে বলেন যে তোমাকে কিছু তথ্য বলি শোনো, এই জিনটি জুহেন্না জাতির জিন, এরা অনেক শক্তিশালী পিশাচ প্রকৃতির জিন, এরা বছরের নির্দিষ্ট সময় সময় বের হয়, সাধারণ জিন এদের ধারে কাছেও নাই, এরা এতটা শক্তিশালী যে এদের কাজ হলো প্রাচীনকালের যে সমস্ত ধন দৌলত আছে এইগুলো তাদের মালিক তান্ত্রিকদের দিয়ে জাদু করে চালান করে দিত, মানে ওই ধন সম্পদের মালিক তান্ত্রিকদেরকে দিয়ে জিন চালান করে দিত। এই জুহেন্না প্রজাতির জিন এরা পাহারা দেয়। তবে যদি কখনো তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্য হয় বা তাদের ইচ্ছা হয় তাহলেই শুধু এই ধন দৌলত থেকে কিছু কিছু অংশ মানুষকে দেয়, আর যাদেরকে দেয় তাদের কাছ থেকে কিছু একটা নিয়েও নেয়। যেমন ওদের টার্গেট থাকে এক মায়ের এক ছেলে কাদের আছে, তখন লোভ ধরিয়ে তাদেরকে যদি একবার কিছু একটা দিতে পারে এর বিনিময়ে ওই এক মায়ের এক ছেলেকে ওরা মেরে ফেলে, কারণ হচ্ছে এই জিনদের কাছে নাকি কিছু পুঁথি আছে, সেই পুঁথিতে লেখা আছে যে তাদের শক্তি বৃদ্ধির জন্য তাদের এক মায়ের এক ছেলের জীবন্ত লাশের দরকার হবে। মানে শুধু লাশ হলে হবে না, মেরে ফেলার পর যে লাশ জীবন্ত থাকবে তাকে মেরে ফেলবে, ওই লাশ প্রয়োজন এবং মৃত্যুটা তাদের হাতেই হতে হবে। তো তাদের রিচুয়াল শেষ করে তারা সেই লাশ খেয়েও ফেলে এবং তাদের শক্তি বৃদ্ধি করে। তুমি তোমার বাবা মায়ের এক ছেলে হওয়াতে তোমার দিকে তাদের নজর যায়, কিন্তু তোমার বাবা তাদের আঘাত করার ফলে তোমার মা বাবা দুজনকে ওরা মেরে ফেলেছে। এই জুহেন্না জাতির জিন এদেরকে বলা হয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে তৈরি করেছেন, যার কারণে এরা অনেক হিংস্র এবং প্রচন্ড শক্তিশালী হয়ে থাকে। তবে আল্লাহর কালামের কাছে ওরা কিছুই না। আমি আমার অনুগত জিনদের মাধ্যমে তথ্যটা নিয়েছি আর তাদের সাথে কথা বলে দেখি আল্লাহর অশেষ রহমতে আমি তোমাকে এই বিপদ থেকে বের করে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই বলে হুজুর ওই জহুরা যিনি তার ছেলের সাথে ওই রাতটা ওই বাড়িতে থেকে যান এবং বলেন যে পরের দিন যা হবার হবে। তো পরের দিন রাত্রে সেই হুজুর আবার রুকিয়া শুরু করেন, এইবার তার সাথে 24টা সাদা কাপড় নেন এবং তার ভেতরে দোয়া পড়ে ফু দিতে থাকেন। তো দোয়া পড়ে ফু দেওয়ার পর এই কাপড়গুলো এক জায়গা করে হুজুর আবার একটা জায়গায় রাখেন এবং দুইটা গোল বৃত্ত আঁকেন। তার একটার ভিতরে এই জহুরা খাতুনের ছেলেকে বসান আর তিনি নিজে নিরাপত্তার জন্য আর একটা বৃত্তের মধ্যে বসেন। সেই সাদা কাপড়গুলো হাতে নেন এবং পানি ভর্তি বাটিতে কাপড়গুলো ভিজিয়ে রাখেন। কিছু সময় পর দেখা যায় চারদিকে তোলপার কাণ্ড শুরু হয়েছে, ঝড় হচ্ছে, চারদিক থেকে বজ্রপাতের শব্দ হচ্ছে, চিৎকার আর্তনাদ এরকম শব্দ হচ্ছে আর কি। তো হুজুর বলেন এইবার আর আগে থেকে কথা বলিনি, তোদেরকে বুঝিয়ে দিলাম আমি আল্লাহর ইচ্ছায় কি করতে পারি, এবার বল এখান থেকে যাবি কিভাবে, নাকি তোদেরকে ঝেটিয়ে বিদায় করব নাকি হত্যা করব। তখন অপর পাশ থেকে বলে ওঠে চলে যাব চলে যাব, আমরা চলে যাব, তবে একটা শর্তে, একটা সাদা খাসি জবাই করে ওই পুকুরের পাড়ে ফেলে দিতে হবে, তবেই আমরা এই ছেলেকে ছেড়ে চলে যাব, তবে এই জায়গা ছেড়ে যাব না। হুজুর দেখলেন যে এদের সাথে আর বেশি বাক বিতণ্ডা জড়ানো যাবে না। তখন হুজুর ইশারায় জহুরা খাতুনের ছেলেকে জিজ্ঞেস করলেন যে এই এই ছাগলটা দেওয়ার বিষয়টা সম্মতি আছে কিনা। তখন হুজুর যখন ইশারা দিয়েছেন ওই ছেলেটা বলে দেয় যে হ্যাঁ তার সম্মতি আছে। তখন হুজুর বলেন হ্যাঁ ঠিক আছে তাই হবে। কথা মাফিক পরের দিন সকালবেলা সেই ছাগল জবাই করে পুকুরে ফেলে দেওয়া হয়। এরপর থেকে আল্লাহর রহমতে এই জহুরা খাতুনের ছেলের সাথে আর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। তিনি এখন বউ বাচ্চা নিয়ে ঢাকাতে আছেন, একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তো এই ঘটনাটির খুঁটিনাটি বিষয় নিয়ে যখন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি যখন এগুলো আশেপাশে শুনতে গিয়েছেন তখন বেশ কিছু তথ্য উনি পেয়ে যান। মানে যে রিফাত পারভেজ, ওনার সাথে যখন আমার ফোনে কথা হয়, মানে রিফাত পারভেজের সাথে যখন আমি ফোনে কথা বলছি তখন জানা যে এই পুকুরের যিনি মালিক উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন পুকুরের সমস্যা দূর করার জন্য, কিন্তু উনি পারেন নাই। মাঝে মাঝে নাকি এই পুকুরে কোনো কোনো মানুষ নেমেছে, হঠাৎ করে পায়ের সাথে শেকল লেগে যেত, ডুব দিলে দেখতো শেকলের একটা মাথা একটা বয়স্ক বৃদ্ধা মহিলার হাতে, আর অনেক কষ্টে ওখান থেকে কেউ কেউ ছুটে আসতে পারত। যারা পারত না তারা বলতে পারেন নাই যে আসলে কি হয়েছিল। তো পুকুরের মালিক তাকেও নাকি স্বপ্ন দেখানো হয়েছে যে এই পুকুরে মাঝে মাঝে যে লোকগুলোকে নিয়ে যাওয়া হবে ওদের দুই পায়ে বিশেষ এক ধরনের গিট দিয়ে এক ধরনের দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে আর এদের লাশ আর ফেরত পাওয়া যাবে না বা কখনো কখনো পাওয়া যাবে, এরকম স্বপ্ন নাকি মালিক দেখেছিলেন। এই স্বপ্নের কথা কিন্তু মালিক সকলকে বলেছেন যে তোমরা কেউ এই পুকুরে নেমো না। তো প্রিয় লিসেনার্স এটি ছিল ঘটনা। আর এই ঘটনার একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, যেহেতু এই পুকুরটা অনেক হন্টেড একটা পুকুর, হয়তো এই পুকুরের কোনো কোনো ঘটনা অন্য কেউ অন্য কোনো প্ল্যাটফর্মে পাঠিয়ে থাকলেও থাকতে পারেন, এই বিষয়ে আমার জানা নাই। তো যেগুলো অনেক পরিচিত ঘটনা থাকে, ধরুন যে আপনার এলাকার 1000 মানুষ বা 100 মানুষ বা 20 জন মানুষ ঘটনা জানে, একটি সত্য ঘটনা, তখন এই 20 জন মানুষের মধ্যে কেউ কেউ কিন্তু সেই ঘটনা তাদের মতো করে ভিন্ন ভিন্ন জায়গায় পাঠাতে পারেন। যেগুলো খুব পরিচিত ঘটনা এগুলো এমনটা হতেই পারে। সুতরাং আমরা অনেক সময় বলে ফেলি যে এই ঘটনা তো ওই জায়গায় শুনেছি, তো একই ব্যক্তি যদি দুই জায়গায় পাঠিয়ে থাকেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষ যদি ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন সময় পাঠিয়ে থাকেন তাদের নাম পরিচয় সহ, এখন একজন বললেন যে আমার নাম প্রকাশ করা যাবে না, তখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি একই ব্যক্তি বিভিন্ন জায়গায় একই ঘটনা পাঠিয়েছেন, কিন্তু ভিন্ন ভিন্ন নামে অনেকে পাঠিয়ে থাকেন, সেক্ষেত্রে বোঝার উপায় নাই। কেউ যদি ভিন্ন নামে পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে একই ব্যক্তি ভিন্ন নামে পাঠিয়েছেন কিনা, কিন্তু এতটুকু নিশ্চিত আমরা হতে পারি যে যেহেতু যে ঘটনাগুলো অনেক পরিচিত ঘটনা সেগুলো অনেকেই বিভিন্ন জায়গায় পাঠাতে পারেন। এমন আমি নিজেও শুনেছি, যেমন আমি আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে গাইবান্ধার একটি ঘটনা পেয়েছিলাম, তো সেই ঘটনা আমি বলার পর হুবহু সেই ঘটনাটি আরেকজন পরবর্তীতে একই প্ল্যাটফর্মে শেয়ার করেছিলেন। তো আমাকে যখন বিষয়টা বলা হলো তখন আমি বললাম যে এটা তো ওই সময় উপস্থিত ছিল শত শত মানুষ, তো শত শত মানুষ উপস্থিত থাকলে সেই ঘটনার প্রুফ আছে, ছবি আছে, বিভিন্ন জন তাদের মোবাইলে ফটো তুলেছেন, সুতরাং এটা কিন্তু হতেই পারে যে তিনি তার মতো করে ঘটনা পাঠিয়েছেন, এতে করে ওই ঘটনার সত্যতা যে আছে এটাই প্রমাণিত হয়। তো এটা আমি এক অর্থে মনে করি যে পজিটিভ বিষয় আছে, আবার নেতিবাচক বিষয়ই আছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই অপকর্মটি করে থাকেন। সেজন্য আমি আশা করব কেউ ইচ্ছাকৃতভাবে নাম বদলে বা নাম প্রকাশ্যে অনিচ্ছুক বলে বিভিন্ন প্ল্যাটফর্মে একই ঘটনা শেয়ার করবেন না, এটা বিশ্বস্ততা নষ্ট হয়। আশা করি আমাদের বিশ্বস্ততার মূল্যটা আপনারা দেবেন বলে আশা করি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিফাত পারভেজ ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং ওনার সাথে আমি কথা বললাম, উনি আরও কিছু ঘটনা আমাদেরকে পাঠাবেন ইনশাল্লাহ। উনি ঘটনা পাঠালে যদি সেগুলো সিলেক্টেড হয় ইনশাল্লাহ আপনাদের সামনে সেই ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের 94 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স স্বাগত। প্রিয় লিসেনার্স, 94 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাইদ আফরিন রনি। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোলাপনগর গ্রামে। উনি বর্তমানে একটি স্বনামধন্য মেডিকেল কলেজের MBBS তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনাটি উনার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটি উনি নিজেও প্রত্যক্ষ করেছেন খুব বেশি দিন আগে না, 2017 সালের অক্টোবর মাসে। তো উনার পরিবারের সাথে ঘটনাটি ঘটেছিল, উনি তখন সবেমাত্র ক্লাস 9-এ লেখাপড়া করছেন, ওনার বাবা মালয়েশিয়াতে থাকতেন ওই সময়। তো উনি ওনার বড় আপা, ওনার বড় আপার বিয়ে হয়ে গিয়েছিলেন, তো আর ওনার আম্মা ওই বাড়িতে থাকতেন। তো ওনাদের বাড়ির বর্ণনাটা একটু দেই, সেটা হচ্ছে যে ওনাদের বাড়িটা ঠিক রাস্তা থেকে 100 মিটারের মতো ভেতরে, তার ঠিক পরেই বিশাল এক বাঁশবাগান এবং ধুধু মাঠ। ওনাদের একটা পুরনো বাড়ি ছিল, ওনাদের পুরনো বাড়িটার ঠিক সামনেই তৈরি করা হয় আর একটা নতুন বাড়ি। পুরনো বাড়িটাতে ওনারা থাকতেন না, ওখানে গরুর জন্য বিচুলি রাখা হতো আর ছাগল টাগল বেঁধে রাখা হতো, তো ওই কারণেই মূলত বাড়িটা পরিত্যক্তই থাকতো আর এই জিনিসগুলোর কাজে বাড়িটা ব্যবহৃত হতো। ঘটনাটা মূলত শুরু হয় হঠাৎ করে, তখন ওনারা ওনাদের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠেছেন কিছুদিন হয়েছে। ওনার আম্মা হঠাৎ করে বলেন যে ঘুমের ভিতরে উনি শুনতে পেয়েছেন কয়েকজন নাকি জানালার কাছে এসে ওনার আম্মার নাম ধরে ডাকছে। প্রথমে বিষয়টা ওনারা আমলে নেন না, কিন্তু সত্যি সত্যি মানে ঘুমের ভেতরে না, বাস্তবেই গভীর রাতে নাকি এটা নিয়মিত ঘটতে থাকে এবং ওনারা ওনার আম্মার শরীরে আঁচড়ের দাগ দেখতে পান। তার দু একদিন পর থেকে ওনার আম্মা অস্বাভাবিক আচরণ করা শুরু করে, যেমন অকারণে হাসতো ওনাকে, তারপর ওনার বড় আপাকে মারতে উদ্যত হতো। তো ওনারা বুঝলেন যে বিষয়টা মোটেও স্বাভাবিক নয়, কারণ ওনার অনেক ডাক্তার দেখিয়েছেন, এমনকি মানসিক চিকিৎসককেও দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর ওনার বড় আপা তার হাজবেন্ডের সাথে কথা বলেন। এই ওনার বড় আপার হাজবেন্ডের বড় মামা ছিলেন বেশ পরিচিত একজন হুজুর, যিনি এই বিষয় নিয়ে কাজ করতেন, মানে রুকিয়া করতেন। যদিও বা এই যে মোহাম্মদ সাইদ আফরিন রনি ভাই, উনি কিন্তু এই বিষয়গুলো বিশ্বাস করতেন না বলে আমাদেরকে জানিয়েছেন ওই সময়ের প্রেক্ষাপটে আর কি, মানে ওই সময় ওনার বিশ্বাসটা এমন ছিল। আর এগুলোতে ওনার সত্যিকার অর্থে বিশ্বাসের কোনো লেশ মাত্র ছিল না। তো যাই হোক, ওনার সাথে কথা হওয়ার পর তিনি বললেন যে তিনি পরের দিন আসবেন, মানে ওনার বড় আপার হাজবেন্ডের মামা হন আর কি, তো যেই ব্যক্তি উনি পরের দিন আসবেন এসে দেখবেন। তো পরের দিন উনি আসেনও, পুরো বাড়ি ঘুরে দেখার পর উনি জানালেন যে উনি আপাতত বাড়ি বন্ধ করে রেখেছেন, সামনের বৃহস্পতিবার ঠিক রাত 12:01 উনি আসনে বসবেন এবং উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন ওনাদের জন্য। বললেন যে শুক্রবার সকালে উনি আসবেন, কিন্তু ওই দিন রাত্রে মানে বৃহস্পতিবার রাত্রে প্রতিটি জানালা দরজা বন্ধ রাখতে হবে, বাইরে যাই হোক দরজা জানালা খোলা যাবে না, কেউ ডাকলেও দরজা খোলা যাবে না, কিয়ামত হয়ে গেলেও বাইরে বের হওয়া যাবে না। যথারীতি বৃহস্পতিবার সারাদিন ঠিকঠাক কাটল, সন্ধ্যার পর থেকেই ওনারা সব জানালা দরজা ভালোভাবে আটকে দিলেন, কোথাও যেন তিল পরিমাণ জায়গা খালি না থাকে বা খোলা না থাকে। সেদিন এই যে সাইদ আফরিন রানী ভাই, উনি ওনার আম্মা এবং ওনার বড় অপা একই রুমে বসেছিলেন, যে সারা রাত এই রুমে থাকবেন, জিকির আজগার করবেন, দোয়া দরুদ পড়বেন, ঘুমালে ঘুমাবেন, আলাদা থাকা যাবে না কেউ। ওনার বড় বাবা আবার ওই সময় প্রেগনেন্ট ছিলেন, তো এটা ওনাদের একটা ভয় ছিল যে আল্লাহ না করুক কোন একটা বিপদ না হয়ে যায়, দেখা গেল ওনার গর্ভের সন্তানের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো ওনারা তো ভয়ে ভয়ে ছিলেন। রাত 12:00 পরে ওনাদের বাড়ি জুড়ে শুরু হয় এক ভয়ঙ্কর ঝড়, এমন ঝড় যে কাল বৈশাখীতেও দেখা যায় না, বা এমন ঝড় সচরাচর বাংলাদেশে হয়ই না। সব গাছপালা যেন আছড়ে পড়ছে আর এক মায়াবী করুণ আর্তনাদ শোনা যাচ্ছে। হঠাৎ ওনাদের দরজা কে যেন ঝাঁকাচ্ছে আর বলে, মানে ওনার আম্মার নাম ধরে ডাকতে থাকে। ঠিক যেই মুহূর্তে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি ওনারা নিচ্ছিলেন, তখন আবার ওনার বড় অপা বলে ওঠেন, এই মামা কিন্তু মানা করেছিল যে এই রাত্রে যেই ডাকবে আমরা যেন দরজা না খুলি, আর এই ঝড়ের ভিতরে এখন আসবেই বাকে। তখন আবার ওনাদের দুইজনের, মানে এই রনি ভাইয়ের এবং ওনার আম্মার আবার একটু সেন্স আসে, আসলেই তো তাই, এখন এই ঝড়ের মধ্যে কে আসবে। তখন ওনারা বাইরে না গিয়ে ঘরের মধ্যেই ভেতরে বসেছিলেন ওনার আম্মাকে জড়িয়ে ধরে। তখন ওই বাইরে থেকে ওই জিনিসটা দরজা ঝাঁকাতে থাকে আর বলতে থাকে, মরবি তো সবাই মরবি, কেউ বাঁচবি না। তারপর আর কোনো শব্দ শোনা যায় না, কিন্তু বিপদ তখনও কাটে না। ওনাদের পুরনো ঘরের যেই কথাটা আমরা বলছিলাম, হঠাৎ সেখান থেকে প্রচন্ড ধস্তা ধস্তের আওয়াজ আর একটা ছাগলের বাচ্চার বিভৎস এবং করুণ আর্তনাদ ভেসে আসে, যেন বারবার মাটিতে আছাড় মারা হচ্ছে ওই ছাগলটাকে, আর সাথে তো ঝড় হচ্ছেই। তো একবার এই রনি ভাই ওনার আম্মাকে বললেন যে, আম্মা ছাগলের বাচ্চাটা কান্না করছে, চলো যাই, আমরা না গেলে হয়তো মরেই যাবে। তখন আবার ওনার আম্মা ওনাকে শক্ত করে ধরে রাখে এবং বলেন যে, না না না, হুজুর বলেছে কোনোভাবেই বাইরে না যেতে। আসলে এখানে ব্যাপারটা হলো, এক এক সময় এক একজন মোহগ্রস্ত হয়ে যাচ্ছিলেন, কিন্তু অন্যজনের আবার এই মোহগ্রস্ত হওয়ার ভাবটা ছিল না, যার কারণে অন্যজন আবার বাকিদেরকে নিষেধ করছিলেন, কিন্তু সবাই একসাথে যদি মোহগ্রস্ত হয়ে যেতেন তাহলে তো বিপদ, এবং বাইরে থেকে চেষ্টা করছিল সবাই যেন একসাথে মোহগ্রস্ত হয়ে যায়। ওনারা দোয়া দুরুদ পড়ছিলেন ঘরের ভেতরে, ওনার আম্মা দুরুদ পড়ছিলেন, আয়াতুল কুরসি পাঠ করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, ওরা যে যার মতো করে দোয়া দুরুদ পড়ছে, এই জন্য হয়তো বা সবাই একসাথে মোহগ্রস্ত হননি। তো এভাবে অনেকক্ষণ চলতে থাকে। ঠিক রাত 3:00 বাজছে বা এরকম আশেপাশের সময় হঠাৎ করে ঝড় থেমে যায়, কোনো সারা শব্দ নাই। এরপরে আর কোনো কিছু হয় না। ফজরের আজানের পরে ওনারা নিশ্চিত হন যে না, আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে। সকালের আলো ফুটতেই ওনারা ওই পুরনো যে বাড়িটা, মানে পরিত্যক্ত বাড়িটা যেটা ছিল আর কি পাশে, ওই ঘরের দিকে যান এবং গিয়ে দেখেন এক বিভৎস দৃশ্য। ওনাদের একটা ছাগলের মুখ সহ পুরো শরীরে রক্ত আর পুরো শরীরের হাড়গুলো মনে হচ্ছে একদম পিষে একত্র করে ফেলা হয়েছে, এক বিভৎস দৃশ্য। প্রচন্ড যন্ত্রণা দিয়ে মারা হয়েছে ছাগলটাকে। ওনার আম্মা তো চোখের জল আটকাতে পারলেন না। তো ওই ছাগলের বাচ্চাটাকে, ওটা বাচ্চা ছাগলই ছিল, কবর দিয়ে ফেললেন আর কি। আর এর কিছুক্ষণ পরে ওনার মামা আসেন ওনাদের বাড়িতে, এসে সব বিস্তারিত শুনলেন যে কি হয়েছিল রাতের বেলা। তারপর উনি যেটা জানালেন সেটা শুনে তো বাড়ির সকলে রীতিমতো বিস্মিত হয়ে যায় এবং হতবাক হয়। তিনি বলতে শুরু করলেন যে, গত রাতে তিনি তার কাছে থাকা জিন পাঠিয়েছিলেন এই বাড়িতে থাকা জিনগুলোর কাছে। তখন নাকি তারা বলে যে এই বাড়ির ঠিক পাশের বাঁশ বাগানে তারা থাকতো, কিন্তু এই বাড়িটা পরিত্যক্ত হওয়ার পর থেকেই তারা এখানে থাকা শুরু করেছে। এখানে কোনো সমস্যা ছিল না। বাদ সাধে যখন ওখানে আবার যাতায়াত শুরু হয় এবং ছাগল বাঁধা হয়, কারণ ছাগল ওখানে অপবিত্র করত, ময়লা আবর্জনা করত, তো এতে ওদের অসুবিধা হতো। এই কারণেই এই বাড়ির সদস্যদের উপরে তাদের আক্রোশ। তখন হুজুরের জিনেরা বলে, তাদের জায়গা, তারা যা ইচ্ছা তাই করতে পারে, তোমাদের কোনো সমস্যা যদি মনে হয় চলে যাও, তোমাদেরকে এখানে ডেকে আনা হয়েছে নাকি, তোমরা চলে যাও, ওদেরকে সমস্যা করছো কেন। কিন্তু তারা রাজি হয় না, তারা বলে পরিত্যক্ত বাড়িতে আমরা থাকি, এখানে অপবিত্র করা যাবে না, আর বাড়ি পরিত্যক্ত থাকলে জিনেরা আসবেই। তো একটা পর্যায়ে ওই জিনদের সাথে এই জিনদের ধস্তাধস্তি শুরু হয়। তো ধস্তাধস্তির একটা পর্যায়ে হঠাৎ করে একটা ছাগলের বাচ্চা যেটা ছিল ওই ঘরের মধ্যে, ওই পরিত্যক্ত বাড়িতে থাকা জিনদের নজর যায় বাচ্চাটার দিকে, সকল রাগ যায় পরে ওই বাচ্চাটার উপরে। তখন আক্রোশে ওই বাচ্চাটাকে তারা মেরে ফেলে নির্মম ভাবে। যাই হোক, ধস্তাধস্তি এবং কথা কাটাকাটির একটা পর্যায়ে হুজুরের যে জিনেরা ওই জিনদেরকে মানাতে সফল হন এবং তারা বলে আচ্ছা ঠিক আছে, তারা এখান থেকে চলে যাবে। কিন্তু ওখানকার একটা মসজিদের নাম বলে, সঙ্গত কারণে নামটা বলেন নাই রনি ভাই, তো ওই মসজিদে একটা ছাগল জবাই করে সেখানকার মানুষদেরকে খাওয়াতে হবে। তো সেভাবেই রাজি হন, তারা নাকি চলেও যান সেখান থেকে। ওই রাত তিনটার দিকে যখন এই বিষয়টা ফয়সলা হয়ে যায় তখন তারা চলে যায় এখান থেকে। তো সেভাবেই ওনারা পরের জুম্মায় মসজিদে গিয়ে ছাগল জবাই দিয়ে মানুষকে খাইয়ে দেন। এরপর থেকে ওনার আম্মার সাথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। কিন্তু এর কিছুদিন পর থেকে এই রুয়ানি ভাইয়ের সাথে শুরু হয় আর একটা সমস্যা। ওনার মাথা অতিরিক্ত গরম হয়, এই কারণে উনি MRI, তারপরে ECG মানে EEG যেটা বলে, তারপরে X-ray এগুলো করিয়েছেন, কিন্তু কোনো সমস্যার, যেটা কি সমস্যা এটা সমাধান কি এটা বুঝতে পারেন নাই। এছাড়াও কিছু সমস্যা নাকি এখনো আছে যেগুলো চলমান আছে, সেগুলো একটু ভিন্ন, উনি পরবর্তীতে অন্য একটা ঘটনায় সেগুলো শেয়ার করবেন বলে বলেছেন। আর এই ঘটনার কিছুদিন পরে ওনার আব্বা মালয়েশিয়া থেকে চলে আসেন, উনি তো বর্তমানে মেডিকেল কলেজে লেখাপড়া করছেন, ওনারা সেই বাড়িতেই আছেন। তবে পুরনো বাড়িতে ওনারা কোনো সমস্যা লক্ষ্য করেননি, নতুন বাড়িতে ওনারা ভালোভাবেই থাকছেন আর কি। তো এটি ছিল ঘটনা। এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার পর একটি বিষয় কিন্তু বলতে চাই, সেটা হলো যে বাড়ি যদি বেশি দিন পরিত্যক্ত থাকে সেটা কিন্তু জিনেদের আখড়া হয়ে যায়। এটা যেমন সত্য, এটা হাদিসের বর্ণনাও রয়েছে, সেই সাথে আরো একটি বিষয়, সেটা হলো কোনো বাড়িতে যদি কোনো বিছানা দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকে এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু হাদিসে নিষেধ। কোনো বিছানা দীর্ঘদিন ধরে খালি রাখা যাবে না, সেটা উল্টিয়ে রাখতে হবে, বা যদি সেটা খালি থাকেও রেগুলার সেটা ঝাড়তে হবে, ধুলোবালি ঝাড়তে হবে। সবচাইতে ভালো হয় সেটা তোষক বা চাদর উল্টিয়ে রাখলে, এটাই সবচাইতে উত্তম। তা না হলে ওই বিছানায় এসে দুষ্ট জিনেরা বসবাস শুরু করে, তখন অন্য কেউ ওই বিছানায় হঠাৎ করে শুলে ঘুম আসবে না, বা বাড়ির অন্য সদস্যরা ওই বিছানায় শুলে ঘুম আসবে না, দুঃস্বপ্ন দেখবে, এই ধরনের সমস্যা কিন্তু হবে। তো এই কারণে কোনো বাড়ি দীর্ঘদিন পরিত্যক্ত ফেলে না রাখা, যদি সেটা ব্যবহারের উপযোগী হয় কিন্তু আমরা ফেলে রেখেছি এমনটা যেন না হয়, ভাড়া দিয়ে দেয়া বা কোনোভাবে ব্যবহার করা এরকম কাজ করতে হবে। আর বাড়িতে অকারণে কোনো বিছানা পেতে রেখে সেটা ফাঁকা রাখা যাবে না, ব্যবহার করতে হবে, ব্যবহার না করলে সেটা উল্টিয়ে রাখতে হবে, মানে বিছানার চাদর বা তোষক এটা এভাবে রাখলে সেটা ভালো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 94 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে কুয়েতের সালমিয়াতে রয়েছেন, ওনার নাম আশিকুর রহমান সুমন। উনি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা। তো চলুন সরাসরি ওনার ঘটনাতে চলে যাই। তো এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার চাচাতো ভাইয়ের কাছ থেকে। ওনার চাচাতো ভাইয়ের চারজন বন্ধু ছিল, রবিন, আলিম, কাউসার এবং সাদ্দাম। তো তারা খুব দুষ্ট ছিল, একদিন ওনাদের স্কুলের মাঠে বসে তারা কথা বলছিল, মানে ওই ওনার চাচাতো ভাইদের যে এলাকা আর কি, তো হঠাৎ করে এই চারজন যে বন্ধু তার চাচাতো ভাই রবিন, আলিম, কাসের, সাদ্দাম, এর মধ্যে রবিন বলে ওঠে, আচ্ছা আগামীকাল তো অমাবস্যার রাত, তো সবাই মিলে মজা করবি নাকি? তখন সাদ্দাম বলে ওঠে, এই কি মজা করবি বল? তখন রবিন বলে ওঠে, আমাদের পাশের বাসার আক্তার কাকা, ওনার অনেকগুলা মোরগ মুরগি আছে, ওখান থেকে চুরি করে খাব, আর পাশেই তো শ্মশান, ওখানে ভূত দেখব। এটা অবশ্য মজা করে বলেছেন। চার বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে। তো এই বলে সবাই সবার বাড়িতে চলে গেল। পরের দিন সন্ধ্যার পর রাত যখন 8টা বাজে, তখন সবাই আবার একসাথে ওই স্কুলের মাঠে আসে। তারপর সবাই আলোচনা করলো কিভাবে এই কাজটি করবে। কাউসার আর সাদ্দাম মিলে করবে মুরগি চুরি, মানে মুরগি চুরি করে এখানে নিয়ে আসবে। রবিন আর আলিম মিলে শুকনো কাঠ জোগাড় করবে। যাই হোক, এরকম পরিকল্পনা দুজন দুজন করে ভাগাভাগি হয়ে গেল। এক ঘন্টা পর রবিন আর আলিম শুকনো কাঠ নিয়ে আসলো, আর রাত গভীর না হলে তো মুরগি চুরি করা যাবে না, এই জন্য ওরা অনেকক্ষণ পর এসেছিল। তো সাদ্দাম আর কাউসার মিলে তিনটা মুরগি চুরি করে নিয়ে এসেছিল আর কি। সহি সালামতে চুরি করতে সক্ষম হয়েছেন, ধরা পড়েন নাই আর কি, ধরা পড়লে তো বিপদ ছিল। তো এরপর স্কুল মাঠে ওই মুরগিগুলো জবাই করা হয়, তারপর একটা ব্যাগের মধ্যে নিয়ে ওই পাশে একটা হিন্দু পাড়া ছিল, মানে হিন্দু ধর্মাবলম্বীরা একটা নির্দিষ্ট পাড়ায় থাকতো, ওটা হিন্দু পাড়া বলে, ওই হিন্দু পাড়ার পাশে একটা পাম্প ঘর ছিল, মানে সেচ পাম্প ঘর। তো এটাও আবার রবিনের এক কাকার, যেটা দিয়ে উনি ধান খেতে পানি দিত। তো রবিন তার কাকার কাছ থেকে অনুমতি নিয়ে ওই পাম্প ঘরের চাবি আগে থেকেই নিয়ে রেখেছিল। তো ওই পাম্প ঘরের রুম খুলে সবাই রান্না করতে ব্যস্ত হয়ে যায়, রান্নাবাড়া শুরু হয়ে যায়। তো দুই ঘন্টা পর রান্নাবাড়া কমপ্লিটও হয়ে যায়, এখন তো খাওয়া দাওয়ার পালা। একটা সমস্যা বেঁধে যায়, সেটা হলো তারা দেখে মোড়ের বলে খাবারের প্লেট নিয়ে আসে নাই, অন্যান্য সব জিনিস নিয়ে আসছে, এখন করবে কি? পাম্প ঘর থেকে তাদের বাসা তো আবার অনেক দূর। তখন আলিম বলে ওঠে, আরে পাশেই তো শ্মশান, ওখানে তো কলা গাছ আছে অনেকগুলো, ওখান থেকে কলার পাতা নিয়ে আসি, সেটাই তো খাওয়া যায়। এখন বাড়িতে যাব প্লেট আনতে, বাড়ির লোকজন এটা দেখে সন্দেহ করবে, কতগুলো কথা বলবো, আবার যদি ফেরত আসতে না দেয় তখন তো আর এক ঝামেলা, সুতরাং এটাই করি। এতে করে ওই যে তারা মজা করে বলেছিল ভূত দেখবে, বলে যে তখন এখন রাতের বেলা শ্মশানে গেলে আর একটা অনুভূতি হবে, চল যাই। তখন এই সাদ্দাম বলে, ঠিক আছে আমি নিয়ে আসছি, আমার সাথে কেউ যাবি নাকি? তখন আলিম বলে, আমি যাব। তখন এই দুইজন মিলে কলা পাতা আনতে চায়। এদিকে এই যে পাম্প ঘর, যেটা মানে কল ঘর, এখান থেকে শ্মশানের দূরত্ব মাত্র 3-4 মিনিটের পথ। এদিকে প্রায় আধা ঘন্টা হয়ে যায়, ওরা আসে না। এরপর রবিন আর কাউসার মিলে ওই শ্মশানের দিকে এগিয়ে যায়। তো শ্মশানের ভেতর তারা ঢুকে দেখে সাদ্দাম আর আলিম সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং দুজনেই চিতাখোলার উপর শোয়া। তো এইটা দেখে তোরা দুজন খুব ভয় পেয়ে যায়, নিশ্চয়ই এদের সাথে ভৌতিক কিছু ঘটনা ঘটেছে। তো সাদ্দাম আর আলিম এদেরকে এত ডাকাডাকি করে, কিন্তু তারা কোনো সাড়া দেয় না। পরবর্তীতে এই দুজন দুজনের কাঁধে তুলে নিয়ে পাম্প ঘরে নিয়ে আসে। পাম্প ঘর তো খুব বেশি দূরে ছিল না, কিন্তু ওদেরকে আস্তে আস্তে নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। তো নিয়ে আসার পর রবিন কাউসারকে বলে, পাশেই তো হিমেন সন্ন্যাসীর বাড়ি, তুই থাক আমি ডেকে নিয়ে আসি। ওই পাশে তো হিন্দু পাড়া ছিল, ওখানে একজন নাম করা সন্ন্যাসী ছিল, তার নাম হলো হিমেন, সবাই হিমেন সন্ন্যাসী বলতো আর কি, ওই নামে সে পরিচিত। এখন প্রবলেম হলো, কাউসার তো রাজি হয় না, বলে না না আমি এই ঘরে একা একা থাকতে পারবো না, ওরা দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার ভয় লাগতেছে। তখন কি আর করা, দুজনই যাবে, এখন যাবে এই দুজনকে এভাবে রেখে কিভাবে যাবে? ওরা কি করে, পাম্প ঘরটা তালা মেরে ওদের ভিতরে দুজনকে রেখে ওরা যায়। তো হিমেন সন্ন্যাসীর বাড়ির দিকে যায়। ওই দিন তো অমাবস্যার রাত ছিল, ওরা ওই হিমেন সন্ন্যাসীর বাড়িতে যাওয়ার পর দেখে হিমেন সন্ন্যাসী ছোট একটা কালী মন্দিরের ভেতরে ধ্যান করছে। অমাবস্যার রাতে তো ওরা পূজা অর্চনা করে আর কি। তো তাকে ডাকাডাকি শুরু হয় আর কি। তো বেশ খানিকক্ষণ ডাকাডাকি করার পর হিমেন সন্ন্যাসী বের হয়। বের হওয়ার বলে বলে যে, এই তোমরা এত রাত্রিবেলা কেন আসছো আর ডাকাডাকি করছো কেন? তখন ওরা ওদের পরিচয় দিল, কোথায় বাড়িটারি সবকিছু দিল। তো হিমেন সন্ন্যাসী ওদেরকে চিনতে পারলো, ওদের বাবা চাচা আত্মীয় স্বজনদেরকে চিনতে পেরেছে আর কি। তখন হিমেন সন্ন্যাসী ভয় পেয়েছে, রাতের বেলা আবার কারা আসলো, আবার কোন পিশাচ আসলো নাকি মানুষের রূপ ধরে তার ক্ষতি করার জন্য। তো হিমেন সন্ন্যাসীও বুঝতে পারলো যে এরা মানুষ, সমস্যা নাই। এরপরে রবিন সব বিস্তারিত বলল যে কি হয়েছে। সন্ন্যাসী সব শুনে বলল যে, বাপুরে আমি এখন যেতে পারবো না, এমনিতে অবসর আমার একটু সমস্যা আছে, যেহেতু বিভিন্ন ধরনের কাজ টাজ করি, এই রাত্রে আমাদের এভাবে বের হওয়া ঠিক না। এই কথা শোনার পর রবিন আর কাউসার তো সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে সেই যে কান্না, বলে আমাদেরকে বাঁচান, বন্ধুদেরকে বাঁচান। তখন সন্ন্যাসীর মনটা একটু নরম হয়, বলে আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি কি করা যায়। তো পায়ে হেঁটে 5-7 মিনিট যাওয়ার পর তারা পাম ঘরে এসে পৌঁছায়। এখন সন্ন্যাসীকে তো তারা শ্মশানে নিয়ে যাবে না, পাম ঘরে নিয়ে আসবে ওই দুজনের কি হয়েছে এটা দেখার জন্য, সুস্থ করার জন্য। কিন্তু ওখানে এসে পাম ঘরের তালাটা খুলে সবাই অবাক হয়ে যায়, দেখে যে ওই পাম ঘরে ওরা দুজন নাই, কোথায় গেল, দরজা তালা মারা, যাওয়ার তো কোনো উপায় ছিল না, হাড়ি পাতিল সব এলোমেলো, আর পাতিলে ভাত আছে কিন্তু মুরগির মাংস নাই। এখন ওগুলো না হয়ে গেল, কিন্তু সাদ্দাম আর আলিম কোথায় গেল? রবিন তো কাউসারকে গালিগালাজ করছে যে তুই যদি এখানে থাকতি তখন এই ঘটনা ঘটতো না। তখন সন্ন্যাসী বলে ওটা ঝগড়াঝাটি বন্ধ করো, তাড়াতাড়ি শ্মশানের দিকে চলো। তো ওরা দ্রুত শ্মশানের দিকে যায়। শ্মশানের দিকে যাওয়ার পর তারা দেখতে পায় যে আগের মতোই এই দুইজন ওই চিতার উপরে শুয়ে আছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট মুখে মারতেই দেখা গেল যে আলিমের মুখ দিয়ে রক্ত পড়ছে। এসব দেখে সন্ন্যাসী বলল তোমরা আমার পাশে এসে দাঁড়াও। এরপর উনি কিছু মন্ত্রতন্ত্র পড়ে কাউসার আর রবিনের দুজনের বুকে ফু দিল, মনে হলো তাদের শরীর বন্ধ করেছে, এটাই তাদের কাছে মনে হয়েছে। এখানে বলে রাখা ভালো যে দুদিন আগে একজন মা গিয়েছিল, একজন হিন্দু ব্যক্তি, তাকে এই শ্মশানে দাহ করা হয়েছিল। পাশে কিছু ছাই পড়েছিল, ওই ছাই তুলে তান্ত্রিক তন্ত্র মন্ত্র পড়ে ফু দিল সাদ্দাম আর আলিমের উপরে, ওরা যে চিতার উপর শুয়ে আছে। হঠাৎ করে আলিম মানে 30 সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়িয়ে পড়ল এবং তান্ত্রিককে বলে ওঠে, মানে তান্ত্রিক ওদেরকে বলে, বিশেষ করে আলিমকে বলে, এই তুই এই ছেলেটার উপর ভর করছিস কেন, কে তুই, কি করছে ওরা? তখন ওই আলিম বলে ওঠে, আমি সন্তোষ, ওরা আমার কলসির ভেতরে পয়সা ছিল সেটা নিয়েছে, কলসিটা পা দিয়ে লাথি মেরে ভেঙে ফেলেছে, আমার কথা বিশ্বাস না হলে দেখ ওর পকেটের ভিতরে পয়সা আছে। এই কথা যখন বলছিল তখন আলিমের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে, এমন লাল টকটকে হয়েছিল। তখন তান্ত্রিক বলে ওঠে, ওদের ছেড়ে চলে যা বাবু, যদি না যেতে চাস তাহলে কিন্তু তোকে এখনই বোতল বন্দি করে ফেলব, আর তোর পয়সা তোকে দিয়ে দিচ্ছি, তুই চলে যা, ভাগ এখান থেকে, ওদেরকে ছেড়ে দে, ওরা ছোট মানুষ বুঝতে পারেনি। এভাবে কথোপকথন চলছে, হঠাৎ করে আলিমের ভেতরে থাকা ওই সন্তোষ, এই সন্তোষ তান্ত্রিককে মারতে আসে হুট করেই। আর আচমকা এই জিনিসটা হয়েছে, তান্ত্রিক মুহূর্তে নিজেকে সামলিয়ে নিয়েছে এবং তান্ত্রিকের হাতে থাকা একটা মানুষের মাথার খুলি যেটা থলের ভিতরে ছিল সে ওই বের করে রেখেছিল, ওইটা বের করে কিছু মন্ত্র পড়েছিল, মানে হাতে রাখা অবস্থায় আরো মন্ত্র পড়েছিল, প্রথমে বের করেছিল তারপর মন্ত্র পড়েছে, এরপর আবার হাতে রাখা অবস্থায় কিছু মন্ত্র পড়েছিল। ওই মন্ত্রটা কি দিয়ে কি পড়েছে ভিন্ন শব্দ টব্দ এরা ওটা বুঝতে পারে নাই। তো মন্ত্র পড়ার সাথে সাথে হঠাৎ করে আলিমের ভেতর থাকা এই সন্তোষ চিৎকার করে ওঠে এবং চিৎকার করে উঠে ওর ভিতর থেকে ওটা চলে যায়। মনে হলো একটা কালো ছায়ার মতো কিছু একটা বের হয়ে গেল ভিতর থেকে, আর তখন আলিম নিচে পড়ে যায়। তান্ত্রিক সাথে সাথে বলল নদীর ভেতর থেকে পানি নিয়ে আসো দ্রুত, পাশে একটা নদী ছিল আর কি। তো রবিন পাশের একটা নদী ওইখানে ছোট একটা কলসির মতো ছিল আর কি, ওই এসে তো শ্মশানে অনেক কিছু পড়ে থাকে, কলস চলস ছিল পোড়ানোর সময় কাঁধে করে ওই পানি নিয়ে মানুষ ঘোরে, তো অনেক সময় কলসি ফেটে যায়, কিছু অংশ ভালো থাকে, তো ওই কলস একটা নিয়ে ওর ভিতর থেকে কিছু পানি নিয়ে আসে। তার পর তান্ত্রিকের হাতে দেয়, তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে আলিম এবং সাদ্দামের মুখে ছিটিয়ে দিল। এর কিছুক্ষণ পর দুজনই ওদের সেন্স ফেরত পায়। তখন তান্ত্রিক বলে উঠলো তোমরা তাড়াতাড়ি এখান থেকে বাসায় ফেরত যাও আর আগামীকাল আমার সাথে দেখা করো। এরপর কাউসার আর রবিনের কাঁধে হাত দেখে রবিনের বাসার দিকে সবাই এগিয়ে যাচ্ছিল। ওই রাত্রে আর যার যার নিজের বাসায় যায় নাই, একজনের বাসায় যায় আর কি। ধীরে ধীরে আস্তে আস্তে রাতের বেলা সকালে ঘুমিয়ে পড়ে রবিনের বাসায় গিয়ে। পরের দিন সকালবেলা 10টার দিকে সবাই ঘুম থেকে ওঠে। কারো তেমন কোনো সমস্যা না হলেও আলিমের অনেক জ্বর ছিল। এরপরে রবিন আলিমকে বলল যে আসলে তোদের সাথে কি হয়েছিল গতকাল কলা পাতা আনতে গিয়ে। তখন আলিম বলে যে এই আলিম আর সাদ্দাম যখন কলা পাতা নিয়ে আসছিল হঠাৎ করে তার কাছে মনে হলো যে এই যে হিন্দুরা তাদের রীতি অনুযায়ী যে মানুষ দাহ করে একটা কলসের ভিতরে কিছু পয়সা রেখে যায়। এই পয়সা দিয়ে নাকি অনেক কাজ করা যায়। কারণ একটা কুসংস্কার প্রচলিত আছে যে অনেক সময় গ্রামে যে জুয়া খেলা হয়, ওই পয়সা নাকি যার কাছে থাকে সে সহজে হারে না। এই কারণে তাদের মনে হয় যে আচ্ছা এই পয়সা নিয়ে গেলে তোমাদের ওদের কপাল খুলে যাবে, জুয়া খেলায় অনেক টাকা জিতবে, বড় লোক হয়ে যাবে, তার তো কোনো টাকার অভাব হবে না, মেলায় গিয়ে জুয়া খেলবে আর প্রচুর টাকা ইনকাম করবে, এই ধান্দা তাদের মাথায় কাজ করে। তো এই কথাগুলো যখন আলিম সাদ্দামকে বলে, সাদ্দামও রাজি হয়ে যায়। তখন তারা দেখে যে তার পাশে একটা কলস পড়ে আছে। তখন এই আলিম কি করেছে, পা দিয়ে লাথি মেরে কলসটা ভেঙে ফেলেছে আর ভেতরে থেকে পয়সা উঠিয়ে তার পকেটে ভরেছে। আর তারপরেই ওরা যখন ফেরত আসছিল, তখন ওই শ্মশানের মধ্যে একটা বট গাছ ছিল। ওরা খেয়াল করে যে ওই বট গাছ থেকে ধীরে ধীরে বন মানুষের মতো কিছু একটা নেমে আসছে, এরকম একটা অবয়ব আর কি। বন মানুষ বলতে গরিলা বা বড় আকারের কোন শিম্পাঞ্জি, এরকম কিছু একটা তাদের কাছে মনে হয়েছে, লোমশ একটা শরীর। ওটা নিচে নেমে আসে এবং মানুষের মতো হেঁটে হেঁটে ওদের কাছে চলে আসে। মনে হচ্ছিল সে রাগে ফেটে যাচ্ছে। ওইটা দেখে সাদ্দাম সেন্সলেস হয়ে যায়, আর ওটা তখনও কোনো কথাই বলে নাই, তাতেই অবস্থা। আর এদিকে আলিম ওখান থেকে দৌড় দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, মনে হচ্ছে তার পা কিছু একটা দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওই অবয়বটা তখন বলে ওঠে, তোদের এত বড় সাহস, আমার কলসিটা ভাঙলি আবার পয়সাও নিয়ে যাচ্ছিস। তখন আলিম বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে বাড়ি যেতে দেন। এরপর ওই অবয়বটা জোরে আলিমের মুখে একটা থাপ্পড় মারে, এরপর আলিমকে জাপটে ধরে। তারপর সামান্য কিছুক্ষণ ধস্তাধস্তি হয়েছে, এরপর আলিমের আর সেন্স থাকে না, সে সেন্সলেস হয়ে যায়। এরপর কি হয়েছে সে আর বলতে পারে না। তারপর তাদের যখন জ্ঞান ফেরে, তখন তারা দেখে যে ওদেরকে এরা নিয়ে যাচ্ছে আর কি, মানে এই যে তান্ত্রিক তান্ত্রিক এরা নিয়ে যাচ্ছে। এর ভিতরে যা যা হয়েছে, পাপ ঘরে গিয়েছে, এইসব কোনো কিছু তাদের কোনো খেয়ালে নেই। যাই হোক, বিকেলবেলা তান্ত্রিক একটা লোক দিয়ে খবর পাঠায় তার সাথে যেন তাদেরকে ওরা দেখা করে। তো পরবর্তীতে ওরা চার বন্ধু মিলে ওই তান্ত্রিকের বাসায় যায়। তো তান্ত্রিক ওদের চারজনকে কিছু পরামর্শ দেয় এবং 31 দিন সেই পরামর্শগুলো ফলো করতে বলে, যা না হলে কিন্তু অনেক বিপদ হতে পারে। ওরা তান্ত্রিককে কিছু উপঢৌকন দেয়, টাকা পয়সা দেয়, যেহেতু ওই রাত্রে এইরকম একটা উপকার তার কাছ থেকে পেয়েছে, এত রাতে মানুষ পাবে কোথায়, অথচ তাকে পেয়ে গিয়েছিল। তো যাই হোক, তান্ত্রিকও খুশি মনে সেটা নেন। কিন্তু এই মাঝে মাঝে রাত্রের বেলা এই আলিম স্বপ্নে দেখত যে অবয়বটা বলছে, তোরা কাজটা ভালো করিস নাই, তোদেরকে আমি বাঁচতে দিব না। যাই হোক, এই 31 দিন কেটে যায়, ওনাদের সাথে কিছু হয় নাই। আর এরপরে আর কোনো ঘটনাও শোনা যায়নি যে তাদের সাথে কিছু হয়েছে। তো এটাই ছিল ঘটনা। লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। রাতের বেলা গ্রামের সাহসী ছেলেপুলেরা মাঝে মাঝে এই ধরনের দুঃসাহসী কাজ করে থাকে, কারো বাড়ির মুরগি চুরি, কারো বাড়ির আম চুরি, কাঁঠাল চুরি, তারপরে ছাগল চুরি, এইগুলো করতে থাকেন। আর এইগুলো যারা করেন, দেখা গিয়েছে যে অনেক সময় তারা রাতের বেলা ভয় পেয়েছে, একদিন না, দুই দিন না, এক মাস না, দুই মাস না, এক বছর না, দুই বছর না, হঠাৎ একদিন এমন হবে যে হয় নাই হয় নাই, বছরের পর বছর ধরে কোনো সমস্যা হয় নাই, এমন একদিন সমস্যা হবে, তখন কিন্তু প্রাণে বাঁচাই দুষ্কর হয়ে যাবে। এই জন্য এই বদ অভ্যাস এখনো যাদের আছে পরামর্শ দিব যে অন্যের জিনিস এভাবে চুরি না করতে, আর রাতের বেলা এভাবে আমরা যেন হুটহাট করে কোথাও না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ সুদূর কুয়েত থেকে আমাদের নমিটন শ্রদ্ধা ভাই সুমন ভাই আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আশা করি উনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 94 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 94 নম্বর এপিসোডের চতুর্থ ঘটনায়। এই ঘটনাটি আমাদের এবারের এপিসোডের প্রথম যে ঘটনা জুহেন্না, এই ঘটনার সাথে কিছুটা মিল থাকলেও ডিফারেন্ট ব্যাপার রয়েছে, সেটি আপনারা ঘটনা পুরোপুরি শোনার পর অবশ্যই বুঝতে পারবেন। চলুন কথা না বাইয়ে ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আহমেদ, ওনার কিন্তু বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে বিভিন্ন এপিসোডে আমরা প্রচার করেছি। ওনার দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আবদুল্লাপুর গ্রামে। আর উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে রয়েছেন। তো ঘটনাটি উনি ওনার এক কলিগ প্লাস বন্ধু, তার নাম হচ্ছে আদিল, এই আদিল ভারতের উত্তরপ্রদেশের কানপুর জেলার রামাইপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি এই রামাইপুর গ্রামেরই। ওই রামাইপুর গ্রামে অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন, এর মধ্যে 10-12টি মুসলিম পরিবার রয়েছে। এই মুসলিম পরিবার তাদের পানির চাহিদা মেটানোর জন্য, বিশেষ করে থালাবাটি ধোয়া, বাসন মাজা, গোসল করা, এরকম বেশ কিছু কাজের জন্য তারা একটি পুকুর ব্যবহার করে, কিন্তু পুকুরটা অনেক বড়, অনেকটা দিঘির মতো। তো এই ঘটনাটি খুব যে বেশি দিন আগের তা না, 20-25 বছর আগে থেকে হয়তো বা শুরু হয়েছে, এক্সাক্ট সময়টা বলতে পারেন নাই। তো ওই গ্রামে একটি মসজিদ রয়েছে, ওই মসজিদের যিনি ইমাম তার নাম হচ্ছে ইকরাম। এই ইকরাম তার মা বাবার একমাত্র ছেলে। সে শুধু যে ইমাম তা নয়, উনি কৃষিকাজ করেন, অন্যান্য ব্যবসা বাণিজ্য করেন, সাথে ইমামতিও করেন, মানে ইমামতি তার একমাত্র কাজ নয়। উনি বেশ তরুণ বয়সে ইমামতি শুরু করেছিলেন আর এভাবে চলছিল, ভালোই, কোনো সমস্যা হচ্ছিল না। এর মধ্যে উনি টুকটাক কবিরাজি করতেন, ঝাড়ফুঁক করতেন বা রুকিয়া করতেন, এগুলো করতেন আর কি। এর মধ্যে তার আবার বিয়ে ঠিক হয়, তো তখনও বিয়ে করেননি, মানে কথাবার্তা হয়েছে। এরপর থেকে হঠাৎ করে রাতের বেলা উনি যখন এশার নামাজ পড়ে আসেন বা রাতের বেলা কোথায় যান, উনি দেখেন একটা শ্যাডোর মতো কিছু তার পেছনে পেছনে হাঁটে, কখনো সামনে হাঁটে, কখনো সাইডে হাঁটে। তো উনি এটা দেখে ভয় পান আর উনি চিন্তা করেন, যেহেতু উনি টুকটাক কবিরাজি করেন, জিনে ধরা রোগীর চিকিৎসা করেন, এই কারণে স্বাভাবিকভাবেই কোনো অশরীরই তার পেছনে লেগে যাবেই। উনি এই চিন্তা করে নিজে সবসময় শরীর বন্ধ করে রাখেন। উনি ওনার বাড়ি বন্ধ করে রেখেছেন, ওনার পরিবারের সদস্যদেরকে কিভাবে শরীর বন্ধ করে রাখতে হবে সেই তালিম দিয়েছেন, তারাও সেই আমলটা করে, কিন্তু এতেও এই সমস্যাটা যায় না, উনি এটা দেখতেই থাকেন। এর মধ্যে উনি বিয়ে শাদিও করেন, সবকিছু ভালোভাবেই যাচ্ছিল। তো এরকম উনি মাঝে মাঝে রাতের বেলা দেখেন, কিন্তু উনি দেখেন যে কোনো ক্ষয়ক্ষতি তার হয় না, ওই অবয়বটা কখনো তাকে ভয় দেখায় না মারাত্মকভাবে। এর মধ্যে কি হয়, উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নের মধ্যে একটা অবয়ব এসে বলে, ইকরাম তুই তো ভালো ছেলে, আমি তো তোকে ভালো জানি, অনেকদিন ধরে তোকে আমি পর্যবেক্ষণ করছি, তো এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরে একটা সিন্ধুক রয়েছে, এই সিন্ধুকে যে ধন রত্ন রয়েছে সেটি আমি পাহারা দেই, এই জিনিসটা আমি আমার বংশ পরম্পরায় এটা পেয়েছি, এটা কখনো কখনো আমার পূর্বপুরুষরা ভালো ভালো মানুষদেরকে দিয়েছেন এখান থেকে কিছু কিছু, তো এখন এটা আমি পেয়েছি, তোকে আমার ভালো লাগে, তোকে আমি জিনিসটা দেব, তুই যে কাজটা করবি শুধু এই সিন্ধুকটা দেখার পর তুই স্পর্শ করবি, তাহলেই এই সিন্ধুকটা তোর কাছে চলে আসবে। তো স্বপ্নে এই জিনিসটা দেখতে থাকেন উনি। তো উনি দেখছেন, উনি দেখার পর ওনার স্ত্রীকে বলেন, ওনার মাকে বলেন যে এরকম স্বপ্ন উনি দেখেন। তো শুরুর দিকে তারা গুরুত্ব দেয় না এবং ওনার পরিবার থেকে বলা হয় যে খবরদার, এই ধরনের কোনো জিনিস যদি তুমি দেখো লোভ করা যাবে না, কারণ এই জিনিসগুলো যেই জিনেরা পাহারা দেয় এরা খুব ভয়ানক প্রকৃতির জিন হয়, আর এই জিনিসগুলো যারাই একবার নিয়েছে এদের কখনো ভালো হয় না, বড় ধরনের ক্ষতি হয়েছে, এগুলো রক্ষণাবেক্ষণ করা একটা ঝামেলার ব্যাপার তো বটেই, সেই সাথে এই জিনিসটা যদি তুমি নাও এর বিনিময়ে আরো খুবই মানে ভয়ানক একটা পরিণতি তোমার সাথে ঘটতে পারে, যেটা ইতিপূর্বে ঘটে এসছে বিভিন্ন জনের সাথে, সুতরাং তুমি এটা নিও না। তো পরিবারের এই কথা উনি শোনেন, শোনার পর উনি এই বিষয়টা আমলে নেন, উনি চিন্তা করেন যে না এটা নেওয়া যাবে না, নিশ্চয়ই ওই জিনিসটা দুষ্টু প্রকৃতির জিন, ওর কথায় আমার লোভ করা যাবে না। তো এই ইকরাম উনি ওই চিন্তাই করেছেন আর কি। কিন্তু এর ভিতর কিন্তু মাঝে মাঝে উনি এই স্বপ্নটা দেখেন, মাঝে মাঝে শ্যাডোটাও দেখেন, এভাবেই চলে যায় 3-4 বছর। এর মধ্যে ওই শ্যাডোটাও তার সাথে কখনো কথা বলে না, জাস্ট খালি স্বপ্নে ওই বিষয়টা বলে আর কি। 3-4 বছর পর একটা ঘটনা ঘটে যে এই ইকরাম সাহেব উনি অন্য একটা গ্রামে আর একটা মুসলিম পরিবারে বিয়ের দাওয়াত ছিল, সেই দাওয়াত খেয়ে রাতের বেলা ফিরছিলেন, এশার নামাজের পর উনি আসছিলেন, আবার সেই শ্যাডোটা আসছে। তো শ্যাডোটা দেখতে দেখতে উনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আর কি। দেখে যে খুব ভয় পেতেন তা না, একা থাকলে ওই শ্যাডোটা আশেপাশে আসবে এটাও একটা ব্যাপার হয়ে গিয়েছিল আর কি। তো তখন ওই শ্যাডোটা প্রথমবারের মতো এতদিনের ভিতরে তার সাথে সরাসরি কথা বলে, বলে যায় একরাম ধাম, তোকে যে এতবার করে আমি বলি তুই তো আমার কথা শুনিস না, তুই মনে করেছিস আমি খারাপ জিন, না আমি খারাপ জিন না, আমি ভালো, তোর আমি কোনো ক্ষতি করবো না, আমার কথার উপর তুই বিশ্বাস কর, তুই এই জিনিসটা নে, তোকে দিতে পারলে আমার খুব ভালো লাগবে, এই জিনিসটা তুই নে। এইভাবে ওই জিনটা অনেকভাবে ইকরামকে বোঝানোর চেষ্টা করে। তখন ইকরাম বলে আচ্ছা ঠিক আছে আমি অন্যদের সাথে পরামর্শ করি একটু ভেবে দেখি। তখন ওই জিনটা বলে আরে এটা ভাবনার কি আছে, আমি তোকে দেব একটা উপহার, এটা সত্য তোকে কিছু নিয়ম মেনে চলতে হবে কিন্তু তোর কোনো ক্ষতি হবে না, এত ভাবিস না। তারপরেও বলে আচ্ছা ঠিক আছে আমি কয়েকদিন পরে জানাই। পরের দিন ইকরাম আর একজন বড় হুজুরের কাছে যান। ওই বড় হুজুর উনি অনেক ভালো একজন আলেম ছিলেন, বড় ধরনের একজন কবিরাজও ছিলেন। ইকরামও টুকিটাকি কাজ করলে ওই রকম বড় লেভেলের ছিল না আর কি। তো বড় হুজুরের সাথে যখন এই বিষয়টা শেয়ার করেন তখন বড় হুজুর বলেন আচ্ছা ঠিক আছে আমি আমার জিনেদের সাথে কথা বলে এই বিষয়টা আসলে কি এটা বোঝার চেষ্টা করি, তুমি দুই দিন পরে আসো, দেখি এই বিষয়টা আমি বুঝে তোমাকে জানাবো। ইকরাম দুই দিন পরে হুজুরের কাছে গিয়েছেন। তো হুজুর বলেন যে ইকরাম তোমার ভয়ের কিছু নাই, ওই জিনটা আসলেই ভালো, সে নামাজ কালামী একটা জিন আর বংশ পরম্পরায় সে ওই জিনিসটা পেয়েছে, ওর যে সমস্ত কথাবার্তা তুমি শুনেছ সব কথাই সত্য, আমার জিনেরা তদন্ত করে এটা বের করেছে, ভয় নাই তুমি এটা নিতে পারো, ও যেহেতু তোমাকে দিতে চাচ্ছে তোমার কোনো ক্ষতি হবে না, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে স্বাভাবিকভাবেই, কারণ যেহেতু বিষয়টা অন্য জগতের সাথে আমাদের এই জগতের মানুষদের সম্পর্কের ব্যাপার, সুতরাং কিছু নিয়ম মেনে চলতে হবে, আর যদি এটা নেও তোর ভালো হবে খারাপ হবে না। তো হুজুরের সাথে ওই আলোচনা করার পর ওই রাতের বেলা এশার নামাজের পরে আসে একদিন, মানে এই পরের দিনই আর কি, তো আবার ওই অভাবটা আসে, বলে কি ইকরাম কি সিদ্ধান্ত নিলি, আর কতদিন আমাকে এভাবে ঝুলাই রাখবি। তখন ইকরাম বলে আচ্ছা ঠিক আছে আমি নেব, এখন কি করতে হবে বলো। তো এর মধ্যে কিন্তু আরো কয়েকটা ঘটনা ঘটতো, যেমন ইকরাম দিন দিনের বেলা রাতের বেলা যখনই ওই পুকুরের পাশ দিয়ে আসতো, তো আসার সময় দেখতো ওই সিন্ধুকটা ভেসে উঠেছে, এটা কিন্তু অন্য কেউ দেখতো না, ওই ইকরামই দেখতো আর কি। মানে ইকরামকে একটু তার আকর্ষণ যাতে সৃষ্টি হয় এরকম একটা চেষ্টা করেছে ওই জিনটা এই আর কি। তো যাই হোক, ইকরাম ওই জিনকে বলে যে আমি তো জিনিসটা নিব কিন্তু এটা কিভাবে নিব। তখন ওই জিনটা বলে যে তুই তোর যে বসত বাড়ি সেই বাড়ির একটা জায়গায় একটা অন্ধকার ঘর তৈরি করবি, বা ঘরের মধ্যে একটা জায়গাটা তৈরি করবি যেখানে শুধু তুই ঢুকবি অন্য কেউ ঢুকবে না, খুব মানে পাক পবিত্র থাকতে হবে, আর এই সিন্ধুকটা তুই স্পর্শ করার সাথে সাথে এই জিনিসটা ওই জায়গায় চলে যাবে যেই ঘরটা তুই তৈরি করবি, ও অন্ধকার ঘরের মধ্যে শুধু তুই ঢুকবি, তুই ঢুকার পর এই সিন্ধুকটা খোলার পর তোর প্রয়োজন অনুযায়ী তুই এখান থেকে সহায় সম্পত্তি নিবি যেটা তোর প্রয়োজন শুধু ততটুকুই। আর একটা ব্যাপার করতে হবে, এই সিন্ধুকটা তোর ওই ঘরে চলে যাওয়ার পর একটা লাল মোরগ জবাই করে এই পুকুরে ফেলে দিবি, তারপর থেকে তুই এটা নেওয়া শুরু করবি। তো সেই কথা অনুযায়ী দিনের সাথে তার তো চুক্তি হয়, হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই। তো সে বাড়িতে গিয়ে একটা ঘর তৈরি করে, পরিবারের লোকজন জানে এই বিষয়টা, তারা এমন না যে তারা জানে না, কিন্তু তারা ওই রুমে ঢুকবেন না এটাই হলো শর্ত ছিল, তো তারা ঢোকেনও না। সে ঘর তৈরি করে, তৈরি করার পর আর একদিন এশার নামাজের পর বেশ অনেক রাতের বেলা ওই পুকুর পাড়ে যায়, তখন ওই সিন্ধুকটা দেখে ভেসে উঠেছে, ওই অবয়বটাও আসে ওখানে, অবয়বটা চেহারা দেখা যায় না, মানে একটা শ্যাডো আর কি দেখা যায় শুধু। তো যখনই ইকরাম ওটা স্পর্শ করেছে সত্যি ওই জিনিসটা ইকরামের সাথে সাথে আসা শুরু করে শূন্যে ভেসে ভেসে, এবং সত্যি ওই ঘরের মধ্যে গিয়ে ওই জিনিসটা অবস্থান করে। এরপরে ইকরাম যথারীতি ওই একটা লাল মোরগ পুকুরের পানিতে দেয়, তারপরে ইকরাম রাতের বেলা ঘরে ঢুকে ওই সিন্ধুকটা যখন খুলে দেখে ওর ভিতরে অনেক কিছু আছে, সিন্ধুকের ভিতরে চকচক চকচক করছিল মনে হচ্ছে, ওর ভিতর থেকে আলো বের হচ্ছে, ঘরটা কিন্তু অন্ধকার ছিল, কিন্তু ওই সিন্ধুকটা হাত দিয়ে খোলার পর ও এখান থেকে প্রয়োজনের জন্য যতটুকু লাগে সেটা নিয়েছে, আবার সেটা বন্ধ করে দেয়, এরকম করে চলছিল ভালোই। তো ইকরাম সে আগে যেই কঠোর কাজগুলো করত, মানে যে কাজগুলো অনেক পরিশ্রমের কাজ ছিল সেই কাজগুলো ছেড়ে তাই ইমামতি করছিল, আর দেখতে দেখতে তার আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হয়। এই অবস্থা দেখে আশেপাশে যেই পরিবারগুলো ছিল, বিশেষ করে কিছু মুসলিম পরিবারও হিংসা যে করে নাই তা না, কিন্তু ওখানে যে ম্যাক্সিমাম যারা সংখ্যাগুরু হিন্দু পরিবারগুলো ছিল, এর মধ্যে কিছু বখাটে ছেলে পেলে তো সব জায়গায় থাকে, তাই না? কিছু বখাটে ছেলে পেলে তারা চিন্তা করে, আচ্ছা এই আস্তে আস্তে এর আর্থিক অবস্থা তো পরিবর্তন হচ্ছে কিভাবে, তখন ওরা বুঝতে পারে যে ওর একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে সে ঢোকে। ওরা বিভিন্ন ভাবে তদন্ত করেছে কিভাবে কি এরকম চিন্তা করেছে, তো ওরা ভেবেছে ওই ঘরের মধ্যে নিশ্চয়ই অনেক ধন রত্ন আছে, তো ওই ঘরে গিয়ে চুরি করতে হবে। এখন চুরি কিভাবে করবে, তারা সুযোগের অপেক্ষায় ছিল। এর মধ্যে ইকরাম তার স্ত্রী এবং তার পরিবারের অন্য সদস্যরা কি করেছে, একটা দাওয়াতে গিয়েছিল। তো রাতের বেলা দাওয়াতে গিয়েছে, বিকেলে দাওয়াতে গিয়েছে, এশার নামাজের পর বা আরো বেশ খানিক্ষণ পরে ফিরবে, বা গভীর রাত্রে ফিরবে, বা ওই রাত্রে নাও ফিরতে পারে। তো মূলত এই সুযোগটাই ওরা নিয়েছিল। ওরা চারজন ওই ঘরে ঢোকে। প্রথমে তো ওরা নিশ্চিত, একদম নিশ্চিত ছিল না, ওই ঘরে সহায় সম্পত্তি আছে বা সিন্ধুক আছে, অন্য ঘরে ঢুকে কিছু পায় না, তখন ওই ঘরটা পায়, ওই ঘরে ঢোকে। ওই ঘরে ঢোকার পর ওরা হাতে একটা টর্চ লাইট নিয়ে ঢুকেছিল, টর্চ লাইট দিয়ে দেখে যে একটা সিন্ধুক। ওই সিন্ধুকটা যখনই ওদের মধ্যে একজন কেবল টাচ করেছে, সাথে সাথে ওই সিন্ধুকটা মাটির নিচে মাটি সহ দেবে গেছে, আর ওখানে ওই চারজনই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওদিকে ওই ইকরাম তার পরিবার সহ ফেরত আসে, ফেরত এসে দেখে এই অবস্থা, ওই ঘরের মধ্যে চারজন এরকম অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ইকরাম চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন আসে, তো এই চারজনকে তো অনেকেই চেনে, সেই পরিবারের লোকজনও আসে, তো তারা তো এখানে আসছিল চুরি করতে। তো এটা তো যেহেতু মানুষজন বুঝতে পারে, এটা নিয়ে তো খুব বেশি আলোচনা করা আসলে ঠিক হয় না, যার কারণে বিষয়টা ধাওয়া চাপা পড়ে যায়। বলতে ইকরামরাও চায় না এই বিষয়টি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হোক, কারণ বিষয়টা তো একটু গোপনীয় বিষয়। আর ওই যে পরিবারের যেই চারটা ছেলে বা চারটা পরিবার, তারাও দেখেছে ওরা গেছে চুরি করতে, বিষয়টা নিয়ে বেশি কথাবার্তা হলে তো আসলে এই ছেলেদেরই বদনাম হবে, তারাও চুপে গিয়েছিল, মানে বাচেপে গিয়েছিল আর কি। কিন্তু ঘটনা যেটা ঘটে সেটা হলো, ওই যে অবয়বটা, ওই অবয়বটা ইকরামের স্বপ্নে আসে, এসে বলে, ইকরাম তোর একটা জিনিস দিলাম, তুই এই জিনিসটার মর্যাদা রক্ষা করতে পারলি না, এই জিনিসটা এখন অনেকটাই আমার হাত থেকেও হাত ছাড়া হয়ে গেছে। এভাবে চোর ডাকাত এদের হাত থেকে এই জিনিসটা রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর ছিল, কিন্তু তুই ভালো করে দরজা বন্ধ করে যাস নাই, তুই ভালো করে নিয়ম মানতে পারিস নাই, ওদের চোখে সন্দেহ সৃষ্টি হয়েছে, যার কারণে এই জিনিসটা আমার কাছ থেকেও চলে গেল, তুইও আর পাবি না, কিন্তু এর একটা ক্ষতি তো তোর হবে, কারণ আমি তোর উপর খুব রাগ করেছি। এদিকে ইকরাম তাকে তো অনেক বুঝায়, যে স্বপ্নের মধ্যেই বুঝায় যে এটা আমার কোনো দোষ ছিল না, আমি তো চেষ্টা করছি। তো যেহেতু ওই জিনটা ভালো ছিল, তো ওই জিনটা বলে, আচ্ছা ঠিক আছে তোকে আমি মাফ করে দিব, কিন্তু একটা ব্যাপার, সেটা হলো ওই যে জিনিসটা ওখানে দেবে গেছে, ওখানে দুটো ঢিবির মতো উঠবে, দেখতে একটা কবরের মতো হবে, তুই ওইখানে প্রতিদিন অজুর পানি রাখবি একটা পাত্রে, আর দিনে বা রাত্রে কোনো একটা সময় গিয়ে ওখানে কোরআন তেলাওয়াত করবি, আমি তোর কোরআন তেলাওয়াত শুনব, এটা শুনলে আমার রাগ কিছুটা কমবে, তখন তোর আর আমি কোনো ক্ষতি করব না। তো এই ওয়াদাটা ইকরামের কাছ থেকে নাই, ইকরামও বলে ঠিক আছে আমি এটা করব। এরপর থেকে কি হয়, ইকরাম কিন্তু এই কাজটি করতে থাকে, আর ওই যে চারটা বাদ ছেলে, এই ছেলেদের মধ্যে এক এক করে বিভিন্ন অসুখ তাদেরকে ধরে এবং মারা যেতে থাকে, অল্প কিছুদিনের মধ্যে এই চারটা ছেলে মারা যায়। তো ওই পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিল যে এদের মৃত্যুটা স্বাভাবিক নয়, আর এর জন্য তারা ওই ইকরামকেই দোষারোপ করতে থাকে, যে ইকরাম নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে যার কারণে ওই চারটা ছেলে মারা গেছে, কারণ ওর বাড়িতে চুরি করতে আসছিল, এই জন্য তাদের একটা ক্ষোভ ছিল। তো এরপরে আরো একটি ঘটনা ঘটে, সেটা হলো কিছু কিছু ছেলে পেলে তো এগুলো বিশ্বাস করবে না, মনে করবে কুসংস্কার, এই চিন্তা করে আরো কয়েকটা ছেলে চিন্তা করেছে যে ইকরামের বাড়িতে যাব, আবার ওর বাড়িতে চুরি করব। তো ওই চিন্তা করে ওরা ইকরামের বাড়িতে গিয়েছে। তো ইকরামের বাড়িতে যাওয়ার পর ওই যে যথারীতি ইকরামরা ওই সময় বাড়িতে ছিল না, তো তারা বাড়িতে ঢুকেছে, ঢোকার পর ওই ঘরটাতে গিয়েছে। তো ওই ঘরটাতে যাওয়ার পর ওখানে মূলত ওই অবয়বটাকে তারা একদম সশরীরে দেখেছে, এবং ওটা দেখার পর একজন ওইখানেই চিৎকার দিয়ে মারা গিয়েছিল, অন্যজন ওখান থেকে সরে চলে গিয়েছিল ভয় পেয়ে। তো এভাবে পাঁচটা জীবন কিন্তু ওখান থেকে চলে গিয়েছে এই গ্রাম থেকে, শুধু ইকরামের এই ঘরে লোভ করে ঢোকার কারণে। তো ওই যেই অবয়বটা, ওই অবয়বটা ইকরামকে বলেছিল যে আমি ভয়ানক সুরতে ওদের সামনে এসেছিলাম, এবং ওই সুরত একজন খুব ভালো করে দেখার কারণেই ও চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, ওরা জ্ঞান ফেরেনি, মানে ওইভাবে মারা যায়, হার্টবিট বন্ধ হয়ে যায় আর কি। ওনারা ভয় পেয়েছিল, ওরাও অনেক অসুস্থ হয়ে গিয়েছে কিন্তু মারা যায়নি আর কি। তো এই ঘটনার পর থেকে ওই গ্রামের যারা হিন্দু সম্প্রদায়ের লোকরা আছে, এরা ইকরামকে ভালো নজরে দেখে না, কারণ ওর কারণে গ্রামের পাঁচটা ছেলে মারা গিয়েছে, এটা অনেকে চিন্তা করে আর কি। তবে ইকরাম এখনো কিন্তু ওই জিনের সাথে যে শর্ত তার ছিল, ওই শর্ত অনুযায়ী কাজ করছে। তবে ইকরাম যে এই ঘটনা ঘটার পর মানে গরিব হয়ে গেছে সেটা এরকম না, ইকরাম আস্তে আস্তে আরো ধনী হয়েছে, তার অবস্থা আরো ভালো হয়েছে, কিন্তু এখনো ওইখানে ওই কাজটি সে করে। শুধু তাই নয়, সে যদি কখনো বাড়ির বাইরেও যায়, তারপরেও সে যাওয়ার আগে ওখানে অজুর পানি রেখে যায় এবং একটু বেশি করে কোরআন তেলাওয়াত করে যায়। এখন ওই কাজটি ইকরাম করেই যাচ্ছে, এটা তার করে যেতেই হবে। আর তার ওই ওই সিন্দুকটা চলে যাওয়ার ফলে বড় ধরনের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি, শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি, পারিবারিক ক্ষয়ক্ষতিও হয়নি, তবে এই শর্তটা তাকে পূরণ করে যেতে হচ্ছে। তো এটাই ছিল ঘটনা। তো অসংখ্য ধন্যবাদ আমাদের আহমেদ ভাইকে। আহমেদ ভাই বলেছেন যে এই যে তার যে বন্ধু আদিল, সে আদিল বলেছে যে সে ভ্যাকেশনে বাড়িতে গেলে ওই জায়গার ছবি এনে দেওয়ার চেষ্টা করবে, ওই যে একটু ঢিবির মতো যেখানে ইকরাম কোরআন তেলাওয়াত করে এবং মজুর পানি রাখে, ওই ছবিটা এনে দেওয়ার চেষ্টা করবে, যেটা এখনো ইকরাম করে যাচ্ছে। তো প্রিয় লিসেনার্স, যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের প্রথম যে ঘটনাটি এবারের এপিসোডে বলেছিলাম জুহেন্না, এই ঘটনাতে কিন্তু আমরা একটা ব্যাপার বলেছিলাম, এই ঘটনার মধ্যে এটা বলা ছিল, এই বিষয়টা আমরা জানতে পেরেছি, সেটা হলো যে এই যে বিভিন্ন অলস বা সিন্ধুক, এই জিনিসগুলোর সাথে খুব দুষ্ট প্রকৃতির জিন থাকে। অনেক সময় তান্ত্রিকরা জিনদেরকে চালান করে দেয় এগুলো পাহারা দেওয়ার জন্য, ওরা নিজেদের স্বার্থে মানুষকে দেয় এবং এর বিনিময়ে ওই লোকের বড় একটা ক্ষতি হয়ে যায়, কোন একটা সন্তানকে ওরা নিয়ে নেয়, বিশেষ করে এক বাবার এক ছেলে যদি থাকে সেগুলো নিয়ে নেয়। তো দেখা যাচ্ছে যে এই ইকরাম এক বাবার এক ছেলে ছিল, আর এই বিষয়গুলো তো অনেকেই জানে, কিন্তু এখানে এসে দেখা গেল বিষয়টা একটু ডিফারেন্ট, কারণ এই বিষয়টা দেখা গেল যে একটা ভালো জিন এটা পাহারা দেয় এবং তারা আল্লাহওয়ালা বা ভালো মানুষদেরকে এখান থেকে বংশ পরম্পরায় উপকার করেছে, যার বিনিময়ে কোনো ক্ষতি করেনি। তো অধিকাংশ ক্ষেত্রেই জুহেন্না ঘটনার বিষয়টা সত্য হলেও এমন কিছু ডিফারেন্ট কেস রয়েছে যেখানে বিষয়গুলো আসলে এভাবে খাটে না। তো এরকমই ছিল এই ঘটনাটি, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আবারও স্বাগত। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 94 নং এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে আহমেদ আকাশ। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলোটিয়া গ্রামে। এই ঘটনাটি মূলত উনি ওনার বন্ধু সালমানের বাবার কাছ থেকে সংগ্রহ করেছেন। সালমানের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে জানতে পারেন যে সালমানের বাবার জানা একটি দারুণ ঘটনা রয়েছে। তো সালমানও এই ঘটনাটা পুরোপুরি জানে না, মাঝে মাঝে একটু একটু শুনেছে, পুরোপুরি জানার আগ্রহ তারও জন্মে। তখন এই সালমান এবং এই আহমেদ আকাশ এই দুজনই সালমানের বাবার কাছে পরবর্তীতে একটি সময়ে এই ঘটনাটি শোনার জন্য চাপাচাপি যখন করেন, তখন এই সালমানের বাবা ঘটনাটি শেয়ার করেন। এই সালমান যে ছেলেটা, এর যে পরিবার, এরা মূলত রংপুরের বাসিন্দা। এরা টাঙ্গাইলে এসেছে এখন থেকে 3 বছর আগে। মূলত তার আগে এরা টাঙ্গাইলেই ছিল, টাঙ্গাইলেরই স্থানীয় তারা। তো এই সালমানের বাবা জানান যে ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স 23 কি 25 বছরের মতো। এখন তো ওনার অনেক বয়স হয়েছে। তো রংপুরের মিয়ারচর নামক একটি এলাকার ঘটনা এটি। আর এই যে সালমানের বাবা, যিনি, ওনার বাবা ছিলেন একজন কৃষক, তার জমি জমার পরিমাণও ছিল বেশ। সারাদিন বাবার সাথে জমিতে ওনার বাবাকে চাষের কাজে সাহায্য করতেন, এভাবেই কেটে যাচ্ছিল দিন। তো ওনার আবার একটা খারাপ নেশা ছিল, মানে সালমানের বাবার, মানে এটা বলছেন কিন্তু সালমানের বাবা কি, তো ওনার একটা খারাপ নেশা ছিল। উনি প্রায় রাতেই বন্ধুদের সাথে অনেক রাত ভর তাস খেলতেন আর আড্ডা দিতেন। বাসা থেকে এই বিষয়ে বারণ করা হলেও উনি শুনতেনই না এগুলো। এক রাতে উনি তাস খেলা শেষ করে বাসায় ফিরবেন, দেখলেন প্রতিদিন যার সাথে একসাথে উনি বাসায় ফেরেন ওই বন্ধুটি ওই দিন আসলে আসেনি, যার কারণে ওনাকে একাই বাসায় আসতে হবে। তো সবার থেকে বিদায় নিয়ে উনি বাসার দিকে রওনা হলেন। চাঁদনি রাত, আকাশ একদম পরিষ্কার, চাঁদের আলোয় সবকিছু ভালোভাবেই দেখা যাচ্ছিল। রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটার সময় শিস বাজানোটা ছিল ওনার একটা বদভ্যাস। তো বাজার থেকে উনি আসছিলেন বাসার দিকে, এমন সময় চাঁদের আলোয় হঠাৎ উনি দেখতে পান একটি কালো শেয়ালের মতো একটা প্রাণী ওনাকে পাশ কাটিয়ে চলে গেল। তো উনি ভয় পেলেন না, রাতে প্রতিনিয়ত চলতে চলতে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছিল। এরকম শেয়াল কুকুর হর হামেশাই পাশ কাটিয়ে চলেই যায়, রাস্তা ক্রস করে চলে যায়, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কিছু আছে বলে ওনার মনে হয় না। তো উনি বাড়িতে আসার পথে বামনপাড়া নামে একটা জায়গা পড়ে, মূলত ওই রাস্তা দিয়ে ওনার বাড়ির রাস্তা। তো উনি আসছিলেন সেই রাস্তা দিয়ে এবং শিস বাজাচ্ছিলেন। ওই বামনপাড়ায় একটি নতুন পুকুর কাটা হয়েছিল মাছ চাষের উদ্দেশ্যে। তখনও ওই পুকুরে পুরোপুরি পানি ওঠেনি, এমনকি পুকুর কাটার কাজও পরিপূর্ণভাবে শেষ হয়নি। পুকুরের পাশে ছিল বিরাট এক বেলগাছ। তো বেলগাছের পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর কি। আজব একটা ব্যাপার হলো, ওই বেলগাছে নাকি কখনো বেল ধরতো না, এমনকি উনিও কখনো এই বেলগাছে বেল ধরতে দেখেননি। যাই হোক, হাঁটতে হাঁটতে বেলগাছের একটু দূরে থেকে হঠাৎ করে ঠক 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 এরকম শব্দ তার কানে আসে। উনি যতই এগিয়ে যাচ্ছিলেন ওই শব্দটা ততই স্পষ্ট হচ্ছে, ঠক 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 এমনটা। তো হঠাৎ ওনার চোখ পড়ে ওই বেলগাছের পাশে পুকুরটির দিকে। চাঁদের আলোয় উনি স্পষ্ট দেখতে পেলেন যে সাদা শাড়ি পরা বেশ বৃদ্ধ হবে একজন মহিলা, দেখে দূর থেকে মহিলাই মনে হচ্ছিল, এই অবয়বটি একটি লাঠি ভর করে কুঁজো হয়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে হাঁটা চলা করছে বা পায়চারি করছে। আর তার হাতে যে লাঠিটা ছিল ওই লাঠিটা এমন ভাবে শুকনো মাটিতে আঘাত করছে, মূলত ওইখান থেকেই এই ঠক 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 শব্দ হচ্ছে। রাতের বেলা একা এমন গাছ ছমছমে পরিবেশে হঠাৎ এমন দৃশ্য দেখে উনি তো মারাত্মক ভয় পান। আর উনি ওখানে দাঁড়িয়ে থাকেন, ওনার শরীর আর কাজ করছিল না, মনে হচ্ছিল ওনার শরীর একদম জমে গেছে। উনি তো দাঁড়িয়ে আছেন এবং এক দৃষ্টিতে এক নজরে ওই দিকটাতে তাকিয়ে আছেন। একটা সময় মনে হলো ওনার শরীরটা হালকা হয়ে গেছে। উনি তখন আর ওই রাস্তা দিয়ে ওই অবয়বটাকে পাশ কাটিয়ে আসার সাহস পাননি, উনি ওই রাস্তা থেকে নেমে ক্ষেতের মাঝ বরাবর হাঁটা ধরেছেন এবং ভাবছেন যে কি দেখলেন উনি এটা। উনি ভাবছেন, আচ্ছা এটা কি মানুষ নাকি জিন? মানুষই যদি হবে রাতের বেলা এইখানে এইভাবে হাঁটা চলা করবে, আগে তো কখনো এরকমটা দেখিনি। আর গ্রামের ময়মরুবি তো রাতের বেলা, বিশেষ করে মহিলা মানুষ, এই পুকুর পাড়ে এই বেলগাছের পাশ দিয়ে হাঁটার কথা নয়। তো উনি এসব ভাবছিলেন, উনি নিশ্চিত ছিলেন না এটা কি আসলে মানুষ না জিন, তারা সন্দেহ করেছিলেন আর কি। তো হঠাৎ করে ওই হেঁটে আসার সময় উনি দেখতে পেলেন যে কে যেন একটা ক্ষেতের মধ্যে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। তো ওনার এটা দেখে ভয়ও লাগছিল, আবার মনে হচ্ছিল যাক একজন তো পাওয়া গেল, ওনাকে সাথে ওনার সাথে একটু কথা বলি এবং বলি আমাকে একটু এগিয়ে দিক আর কি। তো উনি তাকে ডাক দিয়ে বলেন যে আচ্ছা এখানে কে মাটি খোঁড়ে? তো ওই লোকটি কথার কোনো উত্তর দেয় না, দেখলেন যে সে তার মতো কোদাল দিয়ে মাটি খুঁড়েই যাচ্ছে খুঁড়েই যাচ্ছে। একটু কাছে গিয়ে তাকে হালকা করে একটু ধাক্কা দিয়ে উনি বললেন যে এই আপনি কে, এত রাতে মাঠে ঘুরছেন কেন এখানে? তো লোকটি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকায়, মানে সালমানের বাবার দিকে তাকায়। তখন সালমানের বাবা চাঁদের আলোয় স্পষ্ট দেখেন, আরে এ তো মহসিন চাচা, যে কিনা এক বছর আগে নিখোঁজ ছিল। তো এতদিন পরে কোত্থেকে আসলো? তো উনি এটা দেখে বলে উঠলেন, আরে চাচা আপনি এতদিন কোথায় ছিলেন, আর এত রাতে এখানে মাটি খুঁড়ছেন কেন? তো উনি এসবের কিছু উত্তর না দিয়ে রাগে বলে উঠলেন, তুই কিন্তু বিশাল বড় ভুল করেছিস। এই কথা শুনে এই সালমানের বাবা উনি বলে ওঠেন যে আজব ব্যাপার, আমি আবার কি করলাম? আপনি এতদিন ছিলেন না, আপনাকে আমি জিজ্ঞেস করলাম এতদিন কোথায় ছিলেন, এটা কি আমার কোনো অন্যায় হইল? এটা কি কোনো ভুল হইল? কি সব উল্টাপাল্টা কথা বলেন। তো ওনার এই কথা শুনে ওই যে মহসিন চাচা, সে তো রাগে মনে হচ্ছে ছটফট করছে, এবং সে বলে ওঠে, তোকে আজ আমি এইখানেই কবর দেব, আমি কোদাল দিয়ে তোর কবর করছি। তো এই কথা শোনার পর এই সালমানের বাবা তো ভীষণ ভয় পান। আর তখন দেখেন এই যে মহসিন চাচা, এই মহসিন চাচা একটা কালো শেয়ালের আকৃতি ধারণ করেছে, চাঁদের আলোতে দেখতে পাচ্ছিলেন এটা। তো এটা দেখে উনি তো ওখানে দাঁড়িয়ে থাকতে পারেননি, ও ওই পাশে একটা জায়গা ছিল ওখান দিয়ে দিয়েছেন এক দৌড়, আর প্রচন্ড জোরে চিৎকার করতে থাকেন, ও বাবা গো মা গো মরে গেলাম, আমাকে ভূতে ধরেছে। তো চিৎকার তো দিচ্ছেন আর দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন। তা একটা সময় উনি ওনার বাসার কাছে এসে অনেক জোরে হোঁচট খেয়ে পড়ে যান। তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথে উনি দেখতে পান যে ওই যে ওনার চিৎকার শুনে দূর থেকেই ওনার বাড়ির লোকজন শুনেছিল যে উনি চিৎকার করতে করতে আসছেন, তারাও বাড়ি থেকে বের হয়েছিল। তো ওই সময় তাদেরকে দেখেছিলেন, ওনাদেরকে দেখার পরে ওনারা কিছু মনে নেই, মানে ওখানে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরের দিন বিকালবেলা এই সালমানের বাবা উনি আবার ওনার আব্বার মুখ থেকে শুনতে পান আর কি, যে এত রাত্রে দৌড়োয় কে আসছে চিৎকার করতে করতে, এটা দেখার জন্য ওনারা বাড়ি থেকে বের হয়েছেন। তারপরে দেখেন যে সে হোঁচট খেয়ে পড়ে গেছে, এরপর তার জ্ঞান ছিল না, তারপর তাকে ধরে ঘরে আনা হয়েছে। জ্ঞান ফিরেছে পরের দিন বিকালের দিকে। তখন এই ওনার আব্বা জানান যে উনি যখন পড়ে গিয়েছিলেন তখন ওনারা সবাই দেখতে পেয়েছিলেন একটা কালো অবয়ব নাকি এই সালমানের বাবার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল। ওই সময় যারা এসেছিলেন ঘর থেকে বের হয়ে প্রত্যেকেই নাকি এটা দেখেছিলেন। তো এইসব কথা শুনে রাতের বেলা কি ঘটনা ঘটেছে এই সব বিষয় পরিবারের সাথে শেয়ার করেন সালমানের বাবা, এবং আরো বলেন যে মহসিন চাচাকে দেখেছেন খেতে মাটি খুঁড়তে, এবং তারপরে আস্তে আস্তে ওই মহসিন চাচা এরকম অবয়ব ধারণ করেছে। তখন সবাই জানে মহসিন কোথা থেকে আসবে, সে তো এক বছর হলো নিখোঁজ, সে যে কোথায় গেছে কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে গেছে, এটা কেউ বলতে পারে না। তো যেহেতু সালমানের বাবা প্রচন্ড ভয় পেয়েছিলেন এবং এটা বাসার সবাই বুঝতে পেরেছিলেন, তখন এলাকার একজন নাম করা বয়স্ক মুরব্বী আছে এবং উনি খুব ভালো ঝাড়ফুঁক জানতেন, ওনার নাম ছিল আব্দুর রহমান, ওনাকে রহমান দাদা বলে ডাকতেন আর কি সালমানের বাবা। তো এই রহমান দাদা ছিল একজন হুজুর টাইপের লোক, আর এসব বিষয়ে তার খুব ভালো জানাশোনা ছিল, বিশেষ করে প্যানরমাল বিষয়ে। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি বলেন যে ওই যে রাতের বেলা সাদা শাড়ি পরা একজন বৃদ্ধাকে উনি দেখেছিলেন, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা মোটেও উচিত হয়নি, ওটা ছিল একটা পিশাচ যেটা ওই বেল গাছে থাকে, আর ওই পিশাচটার কারণে মূলত ওই বেল গাছে কোনো বেল হয় না। তো রহমান দাদা জানায় যে ওই ঠক ঠক শব্দ শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখার কারণে ওই পিশাচটা ক্ষিপ্ত হয়, মূলত ওই পিশাচটা কাউকে দেখানোর জন্য ওদিক দিয়ে হাঁটছিল না, পিশাচটা নিজেও জানতো না যে তাকে কেউ দেখছে, সে তখন বুঝতে পেরেছে যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই কারণেই মূলত সে ক্ষিপ্ত হয়েছিল। আর তখন ওই ফেরার সময় ওই মহসিন চাচার রূপ ধরে ওইখানে দাঁড়িয়েছিল। তো যাই হোক, রহমান দাদা ওনাকে ঝাড়ফুঁক করে দেন, তেল পরে দেন, এবং বলে দেন যে রাত বিরেতে উনি যেন আর একা একা এভাবে বাইরে না থাকেন। তারপর কিছুদিন বেশ স্বাভাবিকই ছিলেন উনি। তো একদিন রাতে উনি হঠাৎ করে স্বপ্ন দেখেন ওই যে রাতের শাড়ি পরা ওই বৃদ্ধা মহিলা অনেক রাগ নিয়ে ওনাকে স্বপ্নের মধ্যে বলছে, তোর ভাগ্য ভালো তুই বেঁচে গেলি, তবে আমি কিন্তু আবার আসবো, তোর ক্ষতি আমি অবশ্যই করব। তো এটা স্বপ্ন দেখে উনি তো চিৎকার করে উঠে বসছেন, ওনার চিৎকার শুনে ওনার ঘরে বাড়ির অন্য সদস্যরা চলে এসেছেন, তখন উনি কি স্বপ্ন দেখেছিলেন সেটা সবাইকে জানালেন। ওই রাতে ওনার ঘুম হয়নি। পরের দিন সকালবেলা আবার সেই রহমান দাদার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। তখন রহমান দাদা সবাইকে জানালেন যে একটা কালো রঙের ছাগল কিনে এনে দিতে। তো এই বিষয় থেকে প্রশ্ন করা হলে সেই রহমান দাদা জানালেন যে ফজরের আজানের আগে ওই ছাগলটিকে ওই স্থানে জবাই করতে হবে, যেই জায়গাতে এই সালমানের বাবা ভয় পেয়েছিলেন। তারপরে একটা কালো রঙের ছাগল কিনে দেওয়া হয়েছিল। তারপর এই যে রহমান দাদা, ওনাকে জিজ্ঞেস করলেন যে এক্সাক্ট কোন জায়গাটাতে উনি ভয় পেয়েছিলেন এবং কোন জায়গাটাতে ওই সাদা শাড়ি পরা বৃদ্ধাটাকে দেখেছিলেন। তো পরে ওই দিন রাত্রেই এই সালমানের বাবা, তার বাবা, এই দুজন এবং রহমান দাদা, এই তিনজন ওই জায়গাতে যান, সেই বামনপাড়ার ওই পুকুরটার ওইখানে, এবং রহমান দাদাকে ইশারা দিয়ে পুকুরটা দেখিয়ে দেন এবং উনি বলেন যে এই জায়গাতে উনি পিশাচটাকে দেখেছিলেন আর এই জায়গায় উনি দাঁড়িয়েছিলেন, মানে উনি নিজে দাঁড়িয়েছিলেন। তারপর দেখেন যে ওই রহমান দাদা তার সাথে আনা ছাগলটিকে নিয়ে পুকুরের পাশে বেলগাছের গোড়ায় ছাগলটিকে জবাই করে ওই রক্ত গাছের গোড়ায় ফেলছে। এরপর রক্ত ফেলা শেষ হলে দেখলেন যে ওই রহমান দাদা তার পকেট থেকে সাদা রঙের একটা পুটলিতে কি যেন ভরে ওই গাছের গোড়ায় রক্তের উপর রেখে দিলেন। পরবর্তীতে ছাগলটিকে গাছের নিচেই মাটি চাপা দেওয়া হয়। তো বাসায় ফেরত আসার পর রহমান দাদা জানান যে এখন আর কোনো সমস্যা হবে না, কিন্তু উনি যেন রাত বিরেতে আর একা একা বাইরে না থাকেন, এই বিষয়ে পরামর্শ দিয়ে যান। তো এরপর থেকে উনি কখনোই, মানে সালমানের বাবা কখনোই রাত বিরেতে আর একা বাইরে খুব দরকার ছাড়া বের হননি। তো ঘটনার এক বছর পর রহমান দাদা একদম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। ওনার মৃত্যুটা অস্বাভাবিক ছিল না, বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন। আর এই ঘটনা যখন শেষ হয় তখন এই আহমেদ আকাশ উনি সালমানের বাবা মানে আঙ্কেলকে প্রশ্ন করেন যে ওই পুকুরটির কি হয়েছে আর সেই বেলগাছটি কি এখনো আছে। তো উনি জানান যে পুকুরে নাকি মাছ চাষ করা হয়নি আর পরবর্তীতে কোন একটা কারণে পুকুরটি আবার ভরাট করে ফেলা হয়েছিল আর ওই বেলগাছটি কোনো অজানা এক কারণে অল্প কিছুদিন পর, মানে ওই ঘটনা অল্প কিছুদিন পর হঠাৎ করে শুকিয়ে মারা যায়। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি কিন্তু রংপুরে ঘটে যাওয়া একটি ঘটনা, আমার কাছে বেশ ভালো লেগেছে ঘটনাটি। এই ঠকঠকি বুড়িকে ওনারা দেখেছিলেন আর এই পিশাচটাকে দেখার কারণে ক্ষিপ্ত হয়ে ওই এক বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া, উনি যে মারা গিয়েছেন এটা নিশ্চিতভাবে বলা যায় না, হয়তো বা কোনো কারণে দূরে ছিলেন, ওই সময় তো মোবাইল ফোনের প্রচলনটা এরকম ছিল না। তো যাই হোক, তার রূপ ধরে ওখানে দাঁড়িয়েছিলেন আর কি। পরবর্তীতে একটা রিচুয়ালের মাধ্যমে এই সমস্যা থেকে আল্লাহর রহমতে এই সালমানের বাবা মানে আঙ্কেল মুক্তি পেয়েছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আহমেদ আকাশকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 95 এবং শেষ ঘটনায়। দেখতে দেখতে আমাদের 94 এপিসোডের শেষ ঘটনাতে আমরা চলে এসেছি। আর এই ঘটনাটি শেয়ার করার আগে একটি বিষয় আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে এবার অমর একুশে বইমেলায় আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা ভয়ের শিহরণ বইটি প্রকাশ করেছিলাম। এই বইটি রকমারিতে রয়েছে, আপনারা চাইলেই রকমারিতে গিয়ে বইটি অর্ডার করতে পারেন। খুব সহজ, আপনারা গুগলে ঢুকে রকমারি লিখে যখন সার্চ করবেন তখন রকমারির ওয়েবসাইটটা চলে আসবে। সেই ওয়েবসাইটে ঢুকে আর একটা সার্চ অপশন আছে, সেখানে গিয়ে আপনারা ভয়ের শিহরণ নামটি লিখলেই আমাদের এই বইটি সামনে চলে আসবে। সেখানে আমার নাম লেখা রয়েছে আর প্রান্ত প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছিল, ওখান থেকে আপনারা বইটি অর্ডার করে রাখতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এবারের 94 এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি বলেছেন তার নাম হচ্ছে আসিফ হোসাইন। ওনার বাড়ি গাজীপুরের মাওনাতে, তবে উনি ময়মনসিংহের নটরডেম কলেজের যে শাখা সেখানে বর্তমানে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন। এই ঘটনাটা অত্যন্ত স্পর্শকাতর, এই কারণে অনেকগুলো বিষয় আমি সঙ্গত কারণে বলতে পারছি না, যদিও বা এই আসিফ হোসাইন ভাই উনি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে পাঠিয়েছেন কোন জায়গায়, সেটার নাম কি, এরকম বিস্তারিত বিষয়। কিন্তু আমি সঙ্গত কারণে আপনারা পুরো ঘটনাটি শুনলে বুঝতে পারবেন যে কেন আমি এই ঘটনাটি এই স্পেসিফিক করে বলতে চাচ্ছি না, কারণ অত্যন্ত সংবেদনশীল এই ঘটনাটি। তো চলুন মূল ঘটনা শুরু করি। মূলত এই ঘটনাটি একটি গার্মেন্টসকে কেন্দ্র করে। ঘটনার মর্মান্তিকতা এবং ভয়াবহতা যে কাউকে ভাবাতে বাধ্য করবে, ঘটনাটি উনি শুনেছিলেন উনারই এক দুঃসম্পর্কের ভাবির মুখ থেকে। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 15 বছর হবে এরকম হয়েছে আর কি আগের, তার মানে এখন যদি 2024 সাল হয়, আজ থেকে 15 বছর আগে তখন আমরা বলতে পারি 2010 সাল, এরকম একটা সময় ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির স্থান ময়মনসিংহ, খুবই পরিচিত একটা জায়গা, কিন্তু আমি নামটা বলছি না। ঘটনাটি যে গার্মেন্টসকে কেন্দ্র করে ঘটেছে, সেখানেই মূলত উনার সেই ভাবির বড় ভাই সুপারভাইজার পদে কাজ করতেন, এমনকি এখনো সেখানে কাজ করছেন। তো ওই সময়ে গার্মেন্টসটি ছিল একতলা বিশিষ্ট এবং যে ফ্লোরে ঘটনাটির সূত্রপাত হয় তার পাশে ছিল একটি পুরনো কবরস্থান। এবং একটা বাজে ব্যাপার হচ্ছে, সেই ফ্লোরে যে ওয়াশরুমটা ছিল সেটি ড্রেন নাকি ওই পুরনো কবরস্থানের দিকে মুখ করা ছিল। ওই ওয়াশরুমের সকল ময়লা আবর্জনা ওই কবরস্থানটির ধারে একটা ডোবার মতো জায়গায় গিয়ে জমা হতো। তো ঘটনাটি শুরু হয় এক বিভীষিকাময় রাতে। সে রাতে ওই ফ্লোরে কেবল 4 জনের নাইট ডিউটি ছিল। তাদের একজন ছিল জমির আলী, এটি ছদ্মনাম। তো তাদের ডিউটি ছিল রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। তো রাতের বেলা ডিউটিতে এসে যে যার মতো কাজ করতে লাগলেন। উল্লেখ্য যে ওই সময় অফ সিজন থাকায় তাদের কাজের চাপ খুব একটা ছিল না বললেই চলে। তো ওনারা কাজ করছেন, এমন সময় ওনাদের মধ্যে একজন বাইরে গেলেন চা খেতে। নর্মালি গার্মেন্টস এর বাইরে সারা রাত চায়ের দোকান খোলা থাকে, নাইট শিফটে যারা ডিউটি করে মাঝে মাঝে তারা চা খাওয়ার জন্য নিচে নামেন। তো তখনই জমির আলী ভাবলেন কাজের চাপ তো তেমন একটা নেই, তাই 2-1 ঘন্টা ঘুমালে মন্দ হয় না। এই ভেবে তিনি মেঝেতে গামছা পেতে শুয়ে পড়েন। আর ওই দুইজন তখন একে অপরের সাথে কাজও করছিলেন, গল্পও করছিলেন। কিছুক্ষণ পর দুজন জমির আলীকে ধাক্কাতে ধাক্কাতে উঠান যে ভাই জমির ভাই ওঠেন ওঠেন, এই শোনো বাইরের থেকে কিসের জন্য আওয়াজ আসছে। কিন্তু কিসের আওয়াজ আসছে এটা তো বোঝা যাচ্ছে না। এখন এই জমির সাহেবকে তো ধাক্কায় উঠালেন, এখন তিনজনই একসাথে শুনতে পান যে এই ওয়াশরুমের দেয়ালের পেছন থেকে গড়গড় গড়গড় শব্দ ভেসে আসছে। কুকুর রেগে গেলে যেরকম শব্দ করে ঠিক তেমন শব্দ, তবে শব্দটা আরো জোরালো এবং আরো ভয়ানক শোনাচ্ছিল। তখন জমিয়ারি বলে উঠলে, না রে ও কিছু না, শেয়াল কুকুর হয়তো আওয়াজ করছে, আর ওই ওয়াশরুমের পিছনে তো ওই কবরস্থানের জায়গাটা তো ভালো না, তাই হয়তো শেয়াল কুকুর আস্তানা গেড়েছে, লোকজন তো খুব একটা যায় না। তো এইটা বলে উনি দুজনকে আশ্বাস দিলেন। আর এদিকে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও ওই যে লোকটা যে চা খেতে বাইরে বের হয়েছিল, সে আর ফেরত আসছিল না। এই দেখে তারা ওই লোকটাকে খুঁজতে বের হবেন, এমন সময় দেখা গেল ফ্যাক্টরির মেইন গেট বন্ধ হয়ে গেছে, তাই তারা খোঁজ নিতে পারলেন না। তো এইভাবেই তারা কাজ করতে করতে সকাল হয়ে যায়। সকালে তারা যখন তাদের ডিউটি শেষ করে বাইরে যাবেন, তখন তারা বাইরে কবরস্থানের পাশে লোকজনের চেঁচামেচির শব্দ শুনতে পান। তারা দৌড়ে ওখানে গিয়ে দেখতে পান তাদের সাথে ওই যে তৃতীয় লোকটা যে গত রাতে চা খেতে বাইরে বেরিয়েছিলেন, উনি ওখানে ওই কবরস্থানের ঢোকার যে রাস্তা বা ঢোকার ওই মুখে আর কি অচেতন হয়ে পড়ে আছেন। আর ভয়ানক ব্যাপার এই যে তার ডান যে কানটা, এই কানের এখানে কাটা ছিল, আর গায়ের জামাটি ছেঁড়া, তার বুকে 3 আঙ্গুলের বেশ বড় একটা আঁচড়ের দাগ ছিল। তার মানে হচ্ছে যে জিনিসটা তাকে আঘাত করেছে তার আঙ্গুল 3টা। সকলে তাকে ধরাধরি করে তার বাড়িতে পৌঁছে দেন। তার পরিবার এবং এলাকার লোকজন ভেবেছিলেন এটা হয়তো কোনো শেয়ালের দলের কাজ, কিন্তু আসলে কি শেয়ালের পায়ে 3টা নখ থাকে? যাই হোক, হতে পারে অনেক সময় 3 আঙ্গুলের দাগই পড়েছে, অন্য সাইডের আঙ্গুলের দাগ পড়েনি, এটা তো হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর উনি রাতের বেলা ওই দিকটাতে গিয়েছিলেন, আর এই কারণে শেয়াল একা পেয়ে তাকে আক্রমণ করেছে, এটা তো হতেই পারে। তো ওই দিন কেটে যায়, অথচ ওই লোকের কিন্তু জ্ঞান ফেরত আসছিল না, তাকে ওই সময়ের মধ্যেই ডাক্তার কবিরাজ দেখানো হয়, কেউ কিছুই ধরতে পারছে না। প্রায় দুই দিন পর তার জ্ঞান ফেরে, তার জ্ঞান ফিরেছে শুনে তার সহকর্মীরা বেশ কয়েকজন ওনার বাসায় যান দেখতে। উল্লেখ্য যে তাদের সাথে ওই তিনজনও ছিলেন যারা ওই ফ্লোরে রাতের বেলা ডিউটিতে ছিলেন তার সাথে। তো জ্ঞান ফেরত পাওয়ার পর উনি যা বলেন সেটা ছিল খুব ভয়ানক একটা ব্যাপার। উনি চা খেয়ে একটি সিগারেট ধরান এবং সিগারেট ধরানোর পর ওনার মনে হলো ওনার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার, উনি চিন্তা করেন এখানেই কাজটা সারি। তো ওই যে ফ্যাক্টরির পেছন দিকে যেখানে সাধারণত ওয়াশরুমের ময়লা আবর্জনাগুলো পড়ে, উনি ওই দিকটাতে ঝোপের দিকে গিয়ে উনি ওনার যে জরুরতটা সারছিলেন, হঠাৎ করে উনি দেখতে পান ওনার থেকে 10-15 হাত সামনে 4-5 বছরের বাচ্চার আকৃতির একটা ছায়ার মতো কিছু একটা দেখেছেন বলে ওনার কাছে মনে হয়। উনি ভাবেন এত রাত্রে এখানে তো কোনো বাচ্চার আসার কথা না। তো এটা ভেবে উনি ওনার প্যান্টের ভেতর থাকা ওই যে ডেস লাই যেটা মানে লাইটার যেটা, এই লাইটারটা জ্বালিয়ে বাচ্চার দিকে একটু মানে হাতটা একটু এগিয়ে দেন, এটা কি দেখি একটু আলোতে কি দেখা যায়। তখন উনি যেটা দেখেন ওনার সমস্ত শরীর একদম বরফ শীতল হয়ে যায়। উনি দেখেন এই বাচ্চা আকৃতির জিনিসটার মুখমণ্ডলের স্থানে মানে যেখানে মুখ ওখানে নাক চোখ কান মুখ মানে ঠোঁট কিচ্ছু নাই, পুরো প্লেন মানে পুরো একটা স্কিন সমান। আর তার পরনে সাদা আকৃতির কিছু একটা ছিল মানে সাদা টাইপের কিছু একটা ছিল। তো এটা দেখার পর ওনার তো নড়াচড়া করার মতো ক্ষমতা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আর ভয়ানক ব্যাপার এখনো কিন্তু রয়ে গেছে, সেটা হলো হঠাৎ করে এই সময়ের মধ্যে উনি দেখেন যে ওই বাচ্চার মুখের যে স্কিনের যে আকৃতি সেটা পরিবর্তন হতে লাগলো এবং ওই লাইটারের আলোতে উনি স্পষ্ট দেখেন ওটার মুখমণ্ডলের চেহারার ভেতর থেকে হাতের মতো কিছু একটা বের হয়ে আসতে লাগলো এবং দেখতে দেখতে সেটা আর একটা মানব আকৃতি ধারণ করলো। ওনার লাইটারে কিন্তু আগুন জ্বলছে, ওদিকে ওনার হাতে যে আগুনের তাপে হাতে ঝলসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে ওনার কিন্তু ওই ফিলিংসটা নাই, কারণ ওনার চিন্তা চেতনা পুরোটাই ওই দিকে। উনি লাইটারটা হাতে ধরে রেখেছেন, লাইটার কিন্তু বেশিক্ষণ হাতে ধরে রাখা যায় না কারণ গরম হয়ে যায়। আর ওই যে মুখমণ্ডলের চেহারা ভেতর থেকে হাতের মতো কিছু একটা বের হয়ে আর একটা মানব আকৃতি ধারণ করেছে, উনি কিছু বুঝে ওঠার আগেই এই দুইটা অবয়ব ওনার উপরে এসে ঝাঁপিয়ে পড়ে। এরপর ওনার কিছু মনে নাই, ওনার মুখ থেকে এসব শুনে তার পরিবারের লোক এবং তার সহকর্মীরা তো ঘাবড়ে যায়। অনেকে রাত বিরেতে মনের ভুল হয়েছে ভেবে অনেকে এটা ভুল করেছিলেন বা ভুল ভেবেছিলেন, যদি মনের ভুলই হয় তাহলে ওনার গায়ে আঁচড়ের দাগ আর তার কানের এখানে কাটা গেল কিভাবে। তো যাই হোক, পরের রাতে তারা তিনজন যথারীতি কাজ করছিল, ওই যে উনি তো আসেন নাই, অন্য ওই ফ্লোরে যে চারজন ছিল তো চারজনের মধ্যে তিনজন তো ছিল, ওনারা কাজ করছিলেন। এমন সময় আবারও তারা সেই কর্কশ কণ্ঠে গড়গড় গড়গড় শব্দ শুনতে পাচ্ছিলেন, তবে এবার মনে হচ্ছে শব্দটা ওই ওয়াশরুমের ভেতর থেকে আসছে। এর আগের বার তো মনে হচ্ছিল বাইরে থেকে আসছে ওই দেয়ালের পেছন দিক থেকে, কিন্তু এবার ওই ওয়াশরুমের ভেতর থেকে। তারা তিনজন এবার প্রচন্ড ভয়ে ওই ফ্লোর থেকে বেরিয়ে অন্য ফ্লোরের লোকদেরকে এনে শব্দটা শুনতে বললেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অন্য ফ্লোরের লোকজনরা যখন এখানে আসলো তারা কিন্তু শব্দটা শোনেনি, শব্দটা থেমে গিয়েছিল। তো তারা ওই রাতে ওই ফ্লোরের একা কাজ করতে পারলেন না। পরের দিন তারা ফ্লোরের ম্যানেজারকে এই বিষয়ে জানালেন এবং তাদের যে সঙ্গী ছিল তার সাথে কি ঘটনা ঘটেছিল এই বিষয়ে বিস্তারিত জানালেন। সব শুনে ম্যানেজার এই ব্যাপারে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানালেন। পরের দিন এই জমিয়ালির স্ত্রী অসুস্থ থাকায় উনি ওই রাত্রে ডিউটিতে যেতে পারেননি, ফলে ওই রাত্রে ওই ফ্লোরে কেবল দুজন ছিলেন। পরের দিন সকালবেলা ওই ফ্লোরে ডে শিফটের লোকজন আসে কাজ করার জন্য, কিন্তু ওই ফ্লোরের মেইন দরজা ভেতর থেকে লাগানো, দরজার চাবি আবার বাইরে তারা এসেছেন তাদের একজনের কাছে ছিল বিধায় তারা দরজা খুললেন, কিন্তু তারা ভেতরে কাউকে দেখতে পেলেন না। তারা ভেতরে নাই, তাহলে দরজা ভেতর থেকে লাগানো, ওখান থেকে বাইরে বেরোনোর তো কোনো সুযোগ নাই, চারদিকে লক করা, ওনারা কোথায় গেলেন? তারা দুজনে উধাও হয়ে গেলেন এভাবে? এই ব্যাপারটা জমির আলীও জানতে পারলেন, উনি ওই দুজনের বাড়িতে গিয়েও খোঁজ নিলেন, অথচ তাদের পরিবার তাদের বিষয়ে কোনো তথ্য দিতে পারলেন না। শুধু তারা এতটুকু বলেছেন যে রাতের বেলা তারা ডিউটিতে গিয়েছিলেন কিন্তু তারা ফেরেন নাই এখনো। তো এভাবে একদিন যায়, দুই দিন যায়, ঠিক দুদিন পর সেই শিফটে ওই ফ্লোরের পাশের ফ্লোরের একজন ওই পুরনো কবরস্থানের পাশে ময়লা ফেলার স্থানে ফ্যাক্টরির ময়লা ফেলতে যাওয়ার সময় কিছু একটা দেখে বিকট চিৎকার করে ওঠেন। তার চিৎকারের শব্দ শুনে আরো কিছু লোক সেখানে আসে। সেখানে উপস্থিত থাকা প্রত্যেকটা লোক সেদিন সেটা দেখেছিলেন, আজও হয়তো এটার ব্যাপারে ভাবলে তাদের গা শিউরে উঠবে। তারা সবাই সেখানে দেখতে পান কবরস্থানের পাশের ওই ডোবাটার ধারে মানুষের আঙ্গুলের নখ, দাঁত এবং মাথার চামড়া সহ চুল রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। অনেক সময় দেখা যায় যে কোনো প্রাণী কোনো আরেকটা কোনো কিছুর মাংস যদি খায় বা অন্য কোনো প্রাণীর মাংস খাওয়ার পর যে অবস্থায় রেখে যায় ঠিক তেমন। এইটা দেখে ওইখানে উপস্থিত থাকা প্রত্যেকটা লোক তখন আতঙ্কিত হয়ে যায় এবং এই বিষয়ে পুলিশকে জানাতে চায়। তবে গার্মেন্টস কর্তৃপক্ষ এই বিষয়ে তারা নিজেদের মতো ভেবে পুলিশকে জানাবেন বলে সকলকে আশ্বস্ত করেন। গার্মেন্টস এর যিনি মালিক, মালিকের অনুমতিতে পরবর্তীতে অনেক কিছু করা হয়েছিল এই বিষয়টা নিয়ে, অনেক ওঝা কবিরাজ ডেকে আনা হয়েছিল। তবে তাদের অনেকেই সেই কবরস্থানটার সামনে গিয়ে কিছু একটা দেখে নাকি ভয়ে পালিয়ে গিয়েছেন। তবে একদিন একজন ভালো কবিরাজকে নিয়ে আসা হয়, তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন ওই জায়গাটা ভালো মতো মানে বুঝতে হবে। তবে উনি ওই জায়গাটা বোঝার পর উনি জানিয়েছিলেন কবরস্থানের ওই ডোবার মধ্যে আদমখোর খাপুরা আস্তানা গেড়েছে। এরা খুবই ভয়ানক এবং মাংসাশী প্রকৃতির জিন। এরা যদি নিজে থেকে চলে না যায় তাহলে এদের এখান থেকে তাড়ানো প্রায় অসম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থানের আশপাশ পরিষ্কার করে ফেলুন এবং এখানকার প্রত্যেকটা কবর মেরামত করার ব্যবস্থা করুন, এটা ওই কবিরাজ বলেছিলেন। এলাকাবাসীর মুখে তখন ওই খাপুরা নামটি আতঙ্কের মতো ছড়িয়ে পড়ে। এর কারণে ওই গার্মেন্টসটা নাকি দুই তিন দিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন মালিক কর্তৃপক্ষ। তবে কবরস্থান পরিষ্কার করার পর সেখানে আর তেমন কোনো সমস্যা হয়নি। এরপর অনেকদিন কেটেও যায়, ওই দুজনের আর কোনো খোঁজ কিন্তু পাওয়া যায়নি। তাদের সাথে ওই রাতে কি হয়েছিল তা আজও রহস্য রয়ে গেছে। ওই যেই চুল, দাঁত, নখ এগুলো কি ওনাদেরই ছিল কিনা এই বিষয়ে জানা যায়নি। তবে এই দুজন একেবারেই ভ্যানিশ হয়ে গিয়েছিল। ওই পরিবারের সদস্যরা অবশ্য তাদের মিসিং ডায়েরি করেছিলেন, তবে উপযুক্ত আলামত এবং প্রমাণ না পাওয়ায় পুলিশ এই বিষয়ে বেশি দূর আগাতে পারেননি। কবরস্থানের আশপাশ পরিষ্কার করা হয়। শোনা যায় এর পরও নাকি মাঝে মাঝে কবরস্থানের ওই ডোবার আশেপাশে অনেকেই সেই বাচ্চা আকৃতির অবয়বটাকে দেখেছে, তবে এখন সেখানে এরকম সমস্যা খুব একটা হয় বলে শোনা যায় না। আর বর্তমানে ওই কবরস্থান নাকি এখন আর নেই, ওখানকার কবরগুলো সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে। ঘটনাটির প্রত্যক্ষদর্শী জমির আলী ছদ্মনাম এবং এই যে ভাবি যিনি ঘটনাটি শেয়ার করেছেন, ওনার ভাই এখনও একসাথে ওই গার্মেন্টসে কর্মরত রয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটি কতটা সংবেদনশীল, স্পর্শকাতর, যার কারণে আমি পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়ার পরও আমি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না বলে দুঃখিত। আপনারা যারা ময়মনসিংহে আছেন, যারা এই ঘটনা সম্পর্কে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের ইউটিউবের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে এই গার্মেন্টস এর নাম বা ঠিকানা আপনারা কেউ লিখবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। আর ওই গার্মেন্টস এর নাম ঠিকানা লিখে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপেও কেউ কোনো পোস্ট দিবেন না বা কমেন্ট করবেন না, এতটুকু অনুরোধ রইল, যেহেতু নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা খুব সংবেদনশীল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, আসিফ হুসাইন ভাই দারুণ একটি ঘটনা পাঠিয়েছেন। খাপুরা এই জিন, এটা নামটা অনেকটাই নতুন আমাদের কাছে। এরকম মাংসাশী জিনের নাম আমরা শুনেছি, বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন নাম হয়, তবে খাপুরা নামটা নতুন এটা শুনলাম আর কি। বিভিন্ন সময় এমনও জিনের নাম শোনা যায়, ওরা মানুষের শরীর মধ্যে ঢুকে ভেতরে থাকা হাড়ও খেয়ে ফেলে, শুধু চামড়াটা পড়ে থাকে। ঠিক যেমন একটা ফুটবলের হাওয়া ছেড়ে দিলে যেভাবে চুপসে যায়, ঠিক একটা মানুষ ওভাবে চুপসে গিয়ে পড়ে থাকে, তার শরীরের ভেতরে কিচ্ছু থাকে না, এমন ভয়ানক জিনও রয়েছে। তো সাধারণত যেটা হয় যে এই ধরনের ডোবা এই জায়গাগুলোতে খুব একটা যেতে হয় না, এই জায়গাগুলো বিশেষ করে রাতের বেলা অবশ্যই অ্যাভয়েড করে আমরা যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। আশা করছি আমাদের এবারের এপিসোড আপনাদের ভালো লেগেছে। যারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ঈদ স্পেশাল এপিসোড কিন্তু সমাগত, খুব দারুণ দারুণ ঘটনা নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হচ্ছি। বিশেষ করে চাঁদ রাতে যে ঘটনাটা থাকবে এটা আপনাদের সকলকে ভয়ের এক অন্যরকম জগতে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস ইনশাল্লাহ। এই ঘটনাটি দেশের বাইরের ঘটনা। আপনারা চুক্সের একটা ভিডিও ইতিমধ্যে দেখেছেন, উনি গাম্বিয়ান নাগরিক, আফ্রিকার দেশ এই গাম্বিয়াতে অসংখ্য কালো জাদুর ঘটনা প্রচলিত রয়েছে। এমনই একটি ভয়ানক রোমহর্ষক ঘটনা আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসতে যাচ্ছি, যেটি মেহেদী হাসান ভাই এই চুক্সের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন। আর চুক্সের একটি ছোট্ট ভিডিও আমরা আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ এবং পেজে, আপনারা ইতিমধ্যে সেটা দেখেছেন। তো প্রিয় লিসেনার্স, ঈদ চাঁদ রাত ঘটনা থাকছে ঈদ স্পেশাল এপিসোডে। ঈদের দিন রাতে আমরা কোনো এপিসোড করছি না, এর পরের তিন দিন আমরা আপনাদের সকলের প্রিয় এমন এমন ব্যক্তিবর্গ যাদের ঘটনা শুনতে আপনারা খুব পছন্দ করেন সেই ব্যক্তিদের ঘটনা নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হব। মোট চারটি স্পেশাল এপিসোড ইনশাল্লাহ থাকছে। তো প্রিয় লিসেনার্স, সকলের কাছে আমন্ত্রণ জানিয়ে রাখলাম ঘটনাটি শোনার জন্য। আজকের মতো বিদায় নিব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনার পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দা হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।